exclusively on FusionBD.com.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের চট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
মানে
প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরো একবার। আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমি আরজে কিউডিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর অনেক বেশি পরিবর্তিত একটি ডর, কারণ ডরের রাত ১২টার যে সেগমেন্ট সেটা সম্পূর্ণই রিসার্চেবল, একেবারেই অন্যরকম। যে পার্টি আমরা বলি ট্যারট কার্ড স্পেশাল রাউন্ড, এবং এটার মেন্টর হচ্ছে রেজা ভাই। প্রিয় শ্রোতা, যদি আপনারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। শুরুতেই আমরা আপনাদেরকে কিছু স্টোরি সাথ দিতে চাই। আশা করছি পুরো অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা কথা না বাড়িয়ে প্রথমেই সুমন এবং লোবানের অন দ্য স্পটে যাওয়ার কিছুটা সাউন্ড বাইট আপনাদেরকে শোনাচ্ছি, তারপর মূল গল্পে প্রবেশ করব।
রাত কিন্তু মোটামুটি ভালোই হয়েছে, তাই না?
রাত ভালোই হয়েছে, কথা ঠিক আছে, গাড়ি ঘোড়া অনেক কম, কিন্তু তুমি কেন কাওলাতে দাঁড়ালা শুনুন?
আচ্ছা, কাওলাতে দাঁড়ানোর একটা উদ্দেশ্য আছে কাওলাকে নিয়ে।
তো
আমরা কিন্তু কাওলা, তুমি ভুলে গেছো, কাওলায় কিন্তু আসছিলাম এর আগেও।
একটু টেনশন
আসলে আজকে হঠাৎ মনে হলো আমরা তো যাচ্ছি উত্তরায়। একটু যারা শুনছে তারা একটু কনফিউজ হয়ে যাবে, আমরা এই মুহূর্তে মানে কাওলায় আছি, গাড়ি একটু থামিয়ে আমরা
দাঁড়াইছি,
শুধু শুধু এমনি দাঁড়াইছি, যদিও লোবান একটু একটু বিরক্ত হচ্ছে, কিন্তু তারপরেও আমি চাইছি যে একটু থাকবো, 10-15-20 মিনিট, দেখি যে এখানে আমরা কোনো কিছু টের পাই কিনা। অনেকেই তো অনেক কিছু বলে, এর আগেও আমরা এসে গেছি, তেমন কিছু একটা পাইনি, আরো একবার সুযোগ হয়েছে। তো আরো কিছুক্ষণ বসিল কেন?
আচ্ছা চলো চলো, ওদিকে
এখন চাপাবো না, এখন কোথাও যাওয়া যাবে না।
কারণ বাজার থেকে উত্তরে যাওয়ার পথে কাওলায় সামান্য বিরতি দিয়ে কিছুক্ষণ পরেই আমরা পৌঁছে যাই আমাদের আজকের গন্তব্য উত্তরার 3 নম্বর সেক্টরের সেই বাড়িটির কাছে।
আমার মনে হয় কাওলায় আসলে লোবান দাঁড়ানোটা তখন একটু মানে লেট হয়ে গেছে ওইখানে,
এবং আমি তারপর থেকে দেখতেছি তুমি কিন্তু অনেক মুড অফ হয়ে গেছো।
না, আমার আসলে আছে কিছু প্ল্যানিং ছিল আমার, সেই প্ল্যানিংটা আসলে হচ্ছে না, মানে কি করব। যাই হোক,
আমরা
চলো আরো আরো চলে আসছি। হ্যাঁ, আরো কিছুটা হাঁটতে হবে, আরো কিছুটা হাঁটতে হবে। ওই যে এই রাস্তার মাথায় হচ্ছে সেই বাড়িটা, পাঁচতলা বাড়ি, এবং পাঁচতলা বাড়ির পাঁচতলাতেই আমরা যাব।
তো আমরা তো গাড়ি নিয়েই আসতে পারতাম, তারপরে কি মানে?
না, এখানে গাড়ি নিয়ে আসার একটু ঝামেলা আছে, কারণ
সবাই যাতে গাড়িটা বুঝে ফেলবে
বা একটা অন্যরকম বাড়িটার মানে আগে থেকে এটা ইয়ে করা হয়েছে যে কোন ধরনের কোনো কিছু করা যাবে না। এই কোথায় যাচ্ছে? এই দিক দিয়ে।
ওকে ওকে, চলো।
ফাইনালি আমরা পৌঁছে গেছি উত্তরার 3 নম্বর সেক্টরের সেই বাসাটিতে। আসলে এই বাসাটিতে আজকে ডর ধারণের জন্য আমাদেরকে একটু বেশ বেগ পেতে হয়েছে। এখানে ডর ধারণ করার ব্যাপারে অনেক রেস্ট্রিকশন ছিল, অনেক নেগোসিয়েশনের পর আমরা আসলে অনুমতি পেয়েছি এই আজকে এই বাসাতে ডর ধারণ করার জন্য। এবং কেন এই নেগোসিয়েশন বা এত রেস্ট্রিকশন ছিল, এটা হয়তোবা এই এলাকায় যারা আছেন হয়তোবা অনেকে টের পেলে পেতেও পারেন যে কেন আমরা এটা এত রেস্ট্রিক্টেড বলছি। তাদেরকে বুঝিয়ে আমরা কনভিন্স করেছি এবং তারা রাজি হয়েছে, আমাদেরকে বেশ কিছু শর্ত দিয়েছে, সেই শর্তের মধ্যে থেকেই আজকে আমরা ডট ধারণ করব। তো যাই হোক, আমরা মূল জার্নি শুরু করতে চাই, অর্থাৎ আর কথা বলতে চাই না, আমরা যে অতিথি আমাদের সাথে আজকে জার্নিতে যোগ দিয়েছে তার সাথে পরিচিত হব, তার ঘটনাগুলো শুনবো। এবং আজকেও একটু বলে রাখি, আজকেও একজন অতিথি যোগ দিয়েছে, আরো একজনের কথা ছিল যোগ দেওয়ার এবং আনফরচুনেটলি সে যোগ দিতে পারেনি। তো যাই হোক, চলেন যেই অতিথি এখন আমাদের সাথে আছে আমরা তার সাথে পরিচিত হই, তার ঘটনাগুলো শুনি, এরপর আমি যে অতিথি আজকে মিস করেছে, আসতে পারেনি, কেন আসতে পারেনি, বিস্তারিত আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং সেই সাথে শেয়ার করব কেন আজকে এত রেস্ট্রিকশন থাকার পরেও উত্তরার এই বাড়িটিতে এসছে। একটু আপনার পরিচয়টা জেনেই শুরু করি আমরা, সবার জানার জন্য একটু জিজ্ঞেস করছি, আপনার নাম কি?
আমার নাম হচ্ছে এম জি সোহাগ মির্জা।
ওকে সোহাগ ভাই, কোথায় থাকেন আপনি?
আমি এখন ঢাকা মিরপুরে থাকি।
মিরপুরে থাকেন, জি। ওকে, তো সোহাগ ভাই, আমরা কথার আমরা বাড়াবো না, আমরা ঘটনার দিকে চলে যেতে চাই। তো আপনি কোন ঘটনাটা দিয়ে শুরু করছেন?
আমি প্রথমে ঘটনা শুরু করতেছি আমার গ্রামের বাড়ির ঘটনাটা। ঘটনাটা হচ্ছে 2008 সালের, আমার গ্রামের বাড়িটা হচ্ছে সাজগঞ্জ, রেল লাইনের পাশে আমাদের বাড়ি। তো আমাদের বাড়ির সামনে যে রেল লাইনটা, ওখানে পশ্চিম পাশে একটা ব্রিজ আছে, ওইখানে মানুষ কেটে যাওয়ার একটা,
মানে মানুষ কেটে যাওয়া বলতে
ওখানে প্রায় 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 মানুষ কেটে যায় রাত্রেবেলা, যেমন কেউ সুইসাইড করে, কেউ মানে আত্মহত্যা করে এরকম। আবার অনেকে দেখা যায় কি রাত্রেবেলা হাত পা বেঁধে, যে কোনো কারণে, হয়তো তার সাথে কোনো শত্রুতা আছে।
আচ্ছা আচ্ছা, মানে খুন বলতে পারি আমরা।
হ্যাঁ,
যে আপনি বলতে চাচ্ছেন ট্রেন লাইনের মাঝে মানে বেঁধে রাখে, পরে ট্রেন গেলে, যেটা আমরা সিনেমাতে অনেক সময় দেখি।
জি জি।
আচ্ছা,
তো যাই হোক, ওটা যে কোনো হয়তো শত্রুতার মাঝে ওকে ট্রেন লাইনের মাঝে রশিদে বেঁধে রাখা হয়, রাত্রে ট্রেনে কেটে যায়। আমরা সকালে গ্রামের মানুষ যখন ওখানে চলাফেরা করতে হয়, সকালে উঠলে ওখানে যেতে হয় সবার, তো এখানে দেখতে পাই যে এরকম অবস্থা, যে রশিদে বেঁধে রাখা হয়েছে, ট্রেনে কেটে গেছে, মানে বডিটা মাঝখানে আলাদা হয়ে গেছে একদম, কিন্তু হাত হাত পা গলায় এরকম রশিদে বান্ধা আছে, যে ট্রেনের যে চাকাটা যায়
ওই সাইড দিয়ে আলাদা হয়ে গেছে,
আলাদা হয়ে গেছে,
কিন্তু বোঝা যাচ্ছে যে হাতটা বেঁধে রাখা,
হাতটা যে বেঁধে রাখছে এটা রশি এখনো আছে, ওটা মানে খোলার মতো সাহস কারোর হচ্ছে না, কারণ এরকম অবস্থা দেখে কেউ কখনো সামনে যাবে না খোলার জন্য। এরকম দেখার
মানে আপনাদের ওই ট্রেন লাইনটা এই ধরনের খুন খারাপি বা আত্মহত্যা ওই ট্রেন লাইনের ঘটে থাকে?
ওইখানে ঘটে থাকে বলতে, মাঝে মাঝে এরকম হয়, এরকম হয়। তো ওখানে দিনে দিনেও কেউ একা চলতে ভয় পায় ওইখানটা, মানে এমন একটা অবস্থা হয়ে গেছে
ওই জায়গাটা, মনে খুব নীরব।
হ্যাঁ, নীরব জায়গা, রাত্রেবেলা তো ওখান থেকে কেউ চলাফেরা করেই না, হয়তো অন্য এলাকার কেউ যদি না জানে যারা, তারা হয়তো রাত্রেবেলা যায়, কিন্তু সে যে কোনো ভাবে একটা ভয়ের সম্মুখে হয়ে যায়।
আচ্ছা আচ্ছা,
তো ওখানে এরকম ঘটনা ঘটার পরে তা পয়লা বৈশাখ চলে আসে, পাশের গ্রামে কনসার্ট হয়, আমরা তিনটা বন্ধু মিলে রাত্রে 8টা বাজে আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে বের হয়ে যাই, গ্রামে তো খাওয়া দাওয়া 8টা বাজে 7টা বাজে ক্লোজ হয়ে যায়, আমরা 8টা বাজে তিনটা বন্ধু মিলে খাওয়া দাওয়া শেষে বের হই। আমাদের গ্রাম থেকে ওই গ্রামটা হচ্ছে 5 থেকে 6 কিলো দূরে হবে। অনুষ্ঠান শেষ করে ওখান থেকে রওনা হই 12:30টার দিকে, আস্তে আস্তে এই 1টা কি 1.5টা বেজে যাবে এরকম। তো ওখান থেকে আসার সময় তো ওই যেখানে মানে দুর্ঘটনা হয়ে যায় ট্রেনের
রাস্তার উপর দিয়ে আসতে হবে,
ওইখান দিয়ে আসতে হবে, তো ওখানে আমরা তিনজনই ওখানে মানে কাছাকাছি এসে ভয় পাচ্ছিলাম। এমনও ঘটনা আছে যে ওখান দিয়ে একটা মানুষ ছিঙ্গালো হোক আর ডাবল হোক, ওখান দিয়ে হেঁটে গেলে পরে রাত্রে দেখা যাচ্ছে কি পানি পর্যন্ত চাওয়া হয়েছে
তাদের কাছে।
হ্যাঁ, যার কারণে ওখানে মানে স্বাভাবিক মানুষ একা হেঁটে যেতে পারে না, যে আমরা তিনজন আছি, তিনজনই আমাদের তেমন একটা সাহস হচ্ছে না আরকি। আমরা চিন্তা করলাম তাহলে আমরা এখান দিয়ে না যেয়ে ঘুরে ধানের জমির ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো আমার হাতে লাইট নেই, আমার দুইটা ফ্রেন্ডের হাতে লাইট আছে, তো আমি হচ্ছে মাঝখানে আর আমার দুইটা ফ্রেন্ড একজন হচ্ছে সামনে একজন পিছনে, কারণ ওদের দুজনের হাতে লাইট আছে, আমি মাঝখানে। ওখান দিয়ে ঘুরে আসছি, আসার পরে আমাদের বাসায় ঢুকছে, মানে বাসায় ঢুকে ঢোকার সময় আমার হাতে ডাইন পাশে যে একটা জঙ্গল আছে সেটাতে আওয়াজ পাচ্ছি, তারপরও আমি ততটা কিছু মনে করিনি, আমি বাসায় চলে গেছি, যে আম্মুকে অনেক ডাকতেছি কিন্তু আম্মু গেট খুলতেছে না, কেন জানি না আম্মু গেট খুলে না। তো ডাকতে 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 না আওয়াজটা কেমন বেশি মানে বেশি মনে হচ্ছে, তো আমি পিছন দিক তাকাই,
বেশি মনে হচ্ছে কিসের আওয়াজ?
ওই জঙ্গলের থেকে যেমন আওয়াজ।
আচ্ছা, আপনাদের বাসার পাশেই যে জঙ্গল আছে ওখান থেকে আপনি কোন একটা সাউন্ড শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, ওখানে একটা সাউন্ড শুনতে পাচ্ছি। তো আম্মু
কি রকম সাউন্ড?
যেমন ঘন জঙ্গল ভিতরে হেঁটে গেলে, যেমন ঢাল ভেঙে গেলে যেরকম শব্দ হয়।
শব্দ শুনে মনে হচ্ছে কোনো মানুষ মনে হয় জঙ্গলের ভেতর
জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। তো আমার কাছে লাইট নেই দেখে আমি ওদিকে লাইট ধরতেও পারিনি আর দেখতেও পারিনি। তা আমি কিছু মনে না করে আম্মুকে ডাকতেছি, অনেক গেট লক করতেছি, আম্মু গেট খোলে না। হঠাৎ করে মনে হলো যে আওয়াজটা বেশি হচ্ছে এবং কি আমার কাছাকাছি চলে আসছে। তো ওখানে আমি পিছন দিক তাকাই, তাকাই যেটা দেখি সেটা হচ্ছে মানুষের মতোই ছায়া, কিন্তু মানুষ যতটুক তার সে ছায়াটা অনেক লম্বা। তেমন কিছু দেখা যায়নি, কিন্তু একটা আলো দেখা গেছে যেরকম একটা ভয়ঙ্কর চেহারা মতো এরকম ফেস, কিন্তু আলোটা হচ্ছে লাল।
কিসের মধ্যে লাল আলো দেখতে পেয়েছেন?
ছায়াটার মধ্যে, যেমন ফেস যত জায়গায় থাকে
যেখানে মুখমণ্ডল বা ফেস থাকার ওইখানে একটা লাল আলো দেখতে পেয়েছেন।
ওইখানে দেখার পরে আমি মানে ভয়টা বেশি পাই যে আমার মনে হয় বাড়িতে উঠে আসতেছে আর কি জঙ্গল থেকে। ওর সামনে আসা ছাড়া আর কোনো রাস্তা নেই, ওর সামনে যেতে হবে। তারপর আমি মানে ভয় পাচ্ছি অনেক। তারপর ওর সামনে দিয়ে দৌড়ে এসে আমার ফ্রেন্ডের কাছে আসছে। আসার পরে
যে ফ্রেন্ডরা আপনাকে মানে ওই রাস্তায় এগিয়ে দিয়ে যাচ্ছে,
এগিয়ে দিয়ে যাচ্ছে ওর কাছে গেছি। তো মানে ওই বাড়িতে আগে থেকে আমি ঢুকতে ভয় পাই দেখে আমি ওদেরকে দাঁড় করে রাখছি, আমি রুমের ভিতরে না যাওয়া পর্যন্ত তোরা যাবি না।
আচ্ছা,
ওদের কাছে এসে বললাম লাইটটা এদিকে ধর, দেখ মনে হয় কি ধরনের সমস্যা আছে। তোরা লাইট ধরছে, লাইট ধরার পরে দেখে না কিছু নাই, কিন্তু ঘন জঙ্গলের ভিতর দিয়ে মানুষ হেঁটে আসতে যেরকম একটা রাস্তা হয়ে যায়, ঠিক সেরকম একটা রাস্তা যেখানে দাঁড়াইছিল একটা মানুষের পায়ের আঙ্গুল কয়টা, পাঁচটা, আর ওইখানে আঙ্গুলের ছাপ আছে হচ্ছে দুই পায়ের ছয়টা আঙ্গুলের ছাপ, মানে এক পায়ের হচ্ছে তিনটা করে আঙ্গুল।
আচ্ছা,
দুইটা ছাপ আছে আর মানুষ চলাচলের যেরকম রাস্তা,
মানে এরকম হয় যে অনেক ঘন জঙ্গলে দিয়ে যদি কেউ হেঁটে যায় রাস্তার মতো ডালপালা ভেঙে ঘাসটা সে পাড়া পরে একটা বুঝা যায় যে এখান দিয়ে কিছু একটা আসা যাওয়া,
এরকম রাস্তা হয়ে গেছে। তারপরে ওরা আমাকে সাথে করে নিয়ে গেল, নিয়ে যা আম্মুকে ডাক দিয়ে দিল, আম্মু গেট খুললো। পরে আমি রাত্রে কিছু বলিনি, ওইভাবে ঘুমাই গেছি। ঠিক আধা ঘন্টা ঘুমাইছি, আর এটা হচ্ছে আমার পেশাবে চাপ আসে, মানে
বাইরেই থাকে বাথরুম,
হ্যাঁ হ্যাঁ, তো একা বের হতে ভয় পাচ্ছি বলে আম্মুকে বলছি যে আম্মু আমার সাথে একটু বের হো। আম্মু তো মানে একটু বুঝতে পারছি যে আমি কখনো ডাক দিইনি, আজকে কেন ডাক দিলাম। তারপর কিছু জিজ্ঞেস করিনি, রাত্রিবেলা সাথে বের হয়েছে। আমি ওয়াশরুমে বেচে না যে আমি বাইরেই বসি আর কি, বাম হাতে লাইট থাকে, আমার আম্মা আমার পিছনে দাঁড়ানো। আমার যে বাথরুমের যে বেড়াটা ভেঙে কি আসতে ধরে বোঝা যাচ্ছে না, কিন্তু বেড়াটা ভেঙে এসে আমার হাত ধরলো, তখন বুঝতে পেলাম না কেউ একটা এসে আমার হাত ধরছে লাইট সহ বাম হাত।
ওকে, যেই হাতে লাইট ছিল ওই হাতেই চেপে ধরে,
লাইট সহ ধরছে, আর আমি যে লাইটটা অন করবো সেটা সম্ভব হচ্ছে না। তো কিভাবে আমি হাতটা মানে জোরে ঝাঁকি দিয়ে হাত ছুটাই, ছুটানোর পরে
আপনার আম্মা মানে চিৎকার করেনি তখন? আপনার আম্মা কিছু দেখেনি?
হ্যাঁ, আম্মা দেখছে, মানে হাতটা ঝাঁকি দিয়ে যখন হাতটা ছাড়ায় যখন লাইটটা আমি অন করে ওর ফেস থেকে ধরছি, এমন একটা মানে চেহারা, এত ভয়ঙ্কর চেহারা হয়ে গেছে, যেটা আমার আম্মু দেখেও ভয় পেয়ে আমাকে ওখানে রেখেই আম্মু রুমে চলে যায়, আমি ওইখানে সেন্সলেস হয়ে যাই। পরে নাকি অনেক চিল্লা পাল্লা করে লোক, গ্রামের অনেক লোকজন আসছে, আসার পরে দেখে আমার দেখছে আমার এই অবস্থা। আমি তো আমার তো এগুলো মনে নেই, পরে শুনছি যে আমার জ্ঞান নেই, আমাকে নিয়ে রাত্রি মাথায় পানি পুনে ঢেলে হাত পায়ে সরিষের তেল দিয়ে মালিশ করে, ওই রাত্রে আমার যে টাইমে ঘটনা ঘটে ঠিক পরের দিন সেই টাইমে আমার জ্ঞান ফিরে।
প্রায় দীর্ঘ একটা সময় আপনি সেন্সলেস অবস্থায় ছিলেন।
যেমন রাত্রে আড়াইটা বাজে আমার ঘটনা হয়েছে, পরের দিন ওই দুপুর আড়াইটা বাজে আমার জ্ঞান ফিরছে।
এরপরে যখন আপনার জ্ঞান ফিরেছে, জঙ্গলের ওই রাস্তাগুলো যে দেখেছিলেন যে কেউ আসা যাওয়া করেছে একটা রাস্তার মতো হয়ে গেছে,
না ওগুলো আর পাওয়া যায়নি,
কিছুই ছিল না,
কিছুই ছিল না ওই রাত্রে যে আমার, আমি আমি দেখছি এবং আমার তিনটা ফ্রেন্ড দেখছে, মু দেখছে, এরপরের দিন আমরা চারজনই দেখছি, আর দিনের বেলা কোনো ছাপটা পাওয়া যায়নি।
আসলে আমি এটাই বলছি যে ইলিউশনও যদি বলি বা মনের ভুল ধারণা বা ভয়ে ভুল দেখেছে এটাও যদি বলি, একসাথে দুই তিনজন মানুষ ভুল দেখেছে এটা একটু মানে কেমন জানি লাগে। হয়তো বা আপনি একা দেখে থাকলেও আমি ধরে নিতাম যে আপনি অনেক ভয়ের মধ্যে ছিলেন, নিজের মনে মনে ভয় পেতে পেতে এই জিনিসগুলো কল্পনা করে নিয়েছেন, কিন্তু আপনার আম্মু দেখেছে এবং আপনার ফ্রেন্ডরাও দেখেছে, তাহলে বিষয়টা তো একটু অন্যরকম।
আমার জ্ঞান ফেরার পরে আমি যখন সেগুলো পাইনি তখন আমার আম্মুকেও বলছি আর আমার ফ্রেন্ড দুটাকেও বলছি যে আমার এইখানে যে রাত্রে আমরা যে ঘটনাটা দেখলাম তার কোন চিহ্নই নেই। তোরা ওরা দেখে অবাক হয়ে যায়।
ওই ট্রেন লাইনের পাশেই তো হচ্ছে আপনার বাসা?
হ্যাঁ, ট্রেন লাইনের পাশেই আমার বাসা।
যেই ট্রেন লাইনের মধ্যে অনেকে সুইসাইডও করে এবং অনেককে খুনও করা হয়েছে, এবং এখান দিয়ে রাতের বেলা গেলেই মানুষজন কোনো না কোনো ভৌতিক বিষয় ফেস করে।
হ্যাঁ, এবং আমার বাসার গেটের আগেও নাকি আমরা এখানে বাড়ি করার আগে নাকি ওইখানে একটা নাইট গার্ড বলা হয় যাকে, রেল লাইনে যখন ফেটে যায় ওটা পড় দেওয়ার, মানে অনেক সরকারের থেকে অনেক লোহাল আর কি দেওয়া হয়েছে ওটা সারার জন্য, পর দেওয়ার জন্য নাইট একটা গার্ড রাখছিল, উনি নাকি ওই রাত্রি ট্রেনেই মারা যায়।
বুঝতে পেরেছি যে ওই জায়গার মধ্যে মানে ওই ট্রেন লাইন মেরামত করার জন্য লোহা টোহা একসাথে জড়ো করা হয়েছে, আর পাহারার জন্য যেই লোককে রাখা হয়েছিল ওনাকেও মেরে ফেলা।
হ্যাঁ, যেদিনকে বিকেলের দিকে ওনাকে ঠিক করে দেওয়া হয়েছে ওই রাত্রি উনি আর কি, পরের দিন সকালের অবস্থা পাওয়া যায় কিরকম অবস্থায়, মানে উনি ট্রেনে যেরকম কেটে গেল যেরকম অবস্থা সেরকম ট্রেনের মাঝখানে ট্রেনে কেটে
মনে হয় অ্যাক্সিডেন্ট হয়েছে,
ট্রেনে কেটে পড়ে আছে আর কি। কিন্তু উনি কি ইচ্ছা করে মারা গেছে নাকি কোনো অ্যাক্সিডেন্ট নাকি কেউ মেরে রেখে দিচ্ছে এটা বুঝতে পারছি না। মানে একদম যে দুপুরে দুইটা আড়াইটা হলে পরে যে একদম নীরব হয়ে যায় গ্রাম মানুষ, তখন ওইখান থেকে এক একটা কেউ হেঁটে দিতে পারে না।
আমি আমি শুধু বলবো যারা এই মুহূর্তে দর্শন ছে একটু চিন্তা করে দেখেন, যে যারা মানে ট্রেনে করে অনেক জায়গায় গিয়েছেন, ট্রেন লাইনে যাওয়ার সময় কিন্তু অনেক অনেক জায়গা থাকে খুবই নীরব, আশেপাশে কোনো ধরনের কোনো লোকালয় থাকে না, মাইলের পর মাইল রাস্তা একদম ফাঁকা থাকে, ওই জায়গা দিয়ে আপনি একা হেঁটে যাচ্ছেন যে জায়গাটাতে অনেক সুইসাইডের ঘটনা ঘটেছে, মানে একবার চিন্তা করে দেখেন। যে আমি একবার সিরাজগঞ্জে আমি ট্রেনে যখন আমার যাওয়া হয়েছিল, আমি সিরাজগঞ্জের উপর দিয়ে গিয়েছিলাম ট্রেনে, তখন আমি কিছু কিছু জায়গায় এরকম দেখেছি যে মানে আশেপাশে কিছু ঘর আছে এবং চতুর্দিকে পানি আর পানি, মাঝে দিয়ে শুধু ট্রেন লাইন চলে গেছে এবং দুই চারটা ঘর ছাড়া আর কিছুই নেই,
এরকম
এরকম অবস্থাও আছে। তো ওই জায়গাতে রাতের বেলা এমনিতেই আপনার ভয় লাগবে, আর তার উপর যদি এই ধরনের ঘটনা থেকে থাকে তাহলে তো কথাই নেই। যাই হোক, আমরা পরবর্তী ঘটনার দিকে যাই।
পরবর্তী ঘটনা হচ্ছে আমাদের, এটা তো 2008 ঘটনা চলে গেল, আমরা 2011 ঢাকায় আসি ফ্যামিলি সহ। তখন তো আমি ঢাকায় এসে কোনো কাজ কাম করতাম না, তো সকালে ঘুম থেকে উঠতাম 10:11 দিকে, আর রাত্রে ঘুমাইতাম হচ্ছে 2:30 এরকম। হঠাৎ একদিন রাত্রে আমি গান শুনতে যাই কানে হেডফোন দিয়ে, সিঁড়িতে বসে রাত্রে 2:30 এরকম।
কোন এলাকায় এটা? ঢাকার?
এটা হচ্ছে ঢাকা মিরপুর 7 নম্বর।
আচ্ছা, ওকে,
বাসা নাম্বারটা বলতে
চাচ্ছি না আমরা, আসলে সেটা আমরাও চাচ্ছি না সেটা প্রচার করতে, আমরা শুধু ঘটনাটা প্রচার করতে চাই।
তো ওই বাসায় আমি রাত্রে ঠিক 2:30 হবে এই টাইমে গান শুনতেছি, আর মানে হঠাৎ দেখি সিঁড়ির উপরে যে বসে আছি, সিঁড়ির ফাঁকা একটা জায়গা আছে চেয়ার নিয়ে ওখানে বসে আছি, হঠাৎ মনে হলো আমার বাসার সামনে যে রোডটা, এই রোডে মানে একটা পিচ্ছি যার মাথায় কোনো চুল নেই, শরীরে কোনো লোম নেই, দৌড়ে আমার বাসার গেটের সামনে আসলো, আর সে গেটের সামনে দুটো আম গাছ আছে, ওখানে আসার পর আর দেখা যায়নি। তা আমি দৌড়ে সিঁড়ির উপরে যাই, যা দেখলাম এটা কি দেখলাম, মানে আমি অবাক হয়ে গেছি।
মানে আবার দেখার জন্য আপনি গেছেন?
হ্যাঁ, দেখা গেল একটা পিচ্ছি কিন্তু তার মাথা হচ্ছে তিনটা, যা দেখি না গাছের নিচে দুটা বিড়াল আছে, ওনাকে রোডের এ মাথা ও মাথায় দেখা গেল না, জাস্ট দুটা বিড়াল দেখা গেছে, দুটা বিড়ালে সাদা, একটা গাছে উঠতেছে আর একটা গাছের নিচে আছে।
সবচেয়ে বড় প্রশ্ন তো হওয়ার কথা, রাত 2:30 সময় স্বাভাবিক বাচ্চাই বা আসবে কেন?
হ্যাঁ, এত রাতে বাচ্চা কেন আসবে, যার কারণে এটা আমার আরো কনফিউজ লাগছিল, যার কারণে আমি আরো দৌড়ে নিচে গেছি। দুইটা বিড়াল আছে, দুইটাই সাদা সাদা টাইপের বিড়াল, একটা গাছে উঠতেছে আর একটা নিচে আছে। এটা দেখে আমি চিন্তা করলাম যে হয়তো বিড়াল এখানে আছে, এত রাত্রে থাকতেই পারে। তারপর না, দুইটা বিড়াল মানে যেটা গাছে উঠায় উঠতে গিয়ে থেমে গেছে, থেমে আমার দিকে এমন ভাবে তাকানো আর নিচেরটাও তাকানো, এটা দেখে আমি চিন্তা করলাম যে ঠিক আছে তাহলে আমি একটা ঢেল দিতে পারি, যেমন বাসা অনেক কাজ করছে এটা ভাঙা চুড়ে এটা রেখে গেছে, তো একটা ইটা দিয়ে আমি ঢেল দিলাম নিচে, যে বিড়ালটা ওটার সামনের বাম পায়ে লেগে যায়, লাগার পরে গাছ থেকে ওটা তো নিচে নামবে, মানে দুটাই এমন ভাবে আমার দিকে মুভ করে যেটা ওইখান থেকে যদি লাভ দেয় নিচ থেকে আমার দোতলায় চলে আসবে, আমি যে দোতলা সিঁড়ির উপরে এখানে চলে আসবে। চোখ টোক তো বড় করছি, এটা দেখে মানে আমার শরীরটা ভার হয়ে গেছে অনেক, ভয় পাইছি। তারপরে আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুম থেকে এসে শুয়ে পড়ি, তখন রাত 2:30 বাজে। ওই রাত্রি নাকি আম্মুকে স্বপ্ন দেখানো হয়েছে যে তোর ছেলে তো এত রাত পর্যন্ত বসে থাকে, তো তোর ছেলেকে আর পাবি না। পরের দিনটা আম্মু আমাদের সাথে শেয়ার করে না, তো আমাকে খালি এটাই বলছে যে রাত্রিবেলা আর বাইরে যাবি না, ঠিক আছে ওকে বসে থাকবো না। কিন্তু প্রবলেমটা কি এটা আমি জিজ্ঞেস করলাম, আমাকে বললো না। তো বাসায় রুমের ভিত্তি 10:00 রুমের ভিত্তি ঢুকলি, 11:00 দিকে আমাদের মানে ঘুমানো হয়ে যায়, ঘুমাই পড়ছি আমরা। ওই দিনকে 11:00 শুয়ে পড়ি, ঘুমে ধরে না ধরে না, তো একটার আগে ঘুমায় যাই। ওই দিনকার আগের দিনের ঘটনা ওই 2:30 ঘটলো, আর এদিনকার ঘটনাটা ওই সে 2:30। আবার তার আগে বলি গ্রামের ঘটনাটা সেটাও কিন্তু 2:30। তো ওই দিনকার রাত্রে ঘুমাই দিতে আমার আবার ঘুমানো অভ্যাস হচ্ছে উপর হয়ে যায়, উপর হয়ে ঘুমাই আমি, চিঠে কাছ হয়ে ঘুমাইতে পারি না, উপর হয়ে ঘুমাই জানালা পাশে। তো আমি ঘুমাই আছি কিন্তু আমার মনে হলো কি যে না জানালা যে একটা আগুনের মতো আসতেছে, কি সব মানে ঘুমাই আছি এরকম মনে হচ্ছে, আমি তো বলছি ঘুমাই আছি আমি স্বপ্নে দেখতেছি এরকম, গরমের দিন জানালা খোলা, তো আগুনটা এসে আমার পিঠের উপরে পড়ে, পিঠের উপরে পড়ার পরে মানে আমার সমস্ত পিঠে আগুন জ্বলতে থাকে, তো তখন আমি ঘুম থেকে উঠি, উঠে চিৎকার শুনে আম্মুরা সবে উঠে, উঠার পরে দেখে না আমার শরীরে সত্যি আগুন, মানে আমি ঝেড়ে ফেলেছি, তারপর কিছু একটা ছোট আম্মুরা ঝেড়ে ঝেড়ে ফেলেছে, নেভাই দিছে, তারপরে দেখে রুমের ভিতরে মানে এত ধোঁয়া, যেরকম শীতের সময় কুয়াশা পড়লে যেরকম অন্ধকার হয়ে
যায়,
পুরো রুম ধোঁয়ায় ভরা। ওই উঠে আম্মুরা কোন রকম লাইট অন করার পরে দেখে যে না অনেক ধোঁয়া, কিছুই দেখা যাচ্ছে না। তা রুম থেকে বের করে দেখে লাইট জ্বালায় ভালো করে দেখে যে না আমার শরীরে যে আগুন লাগছে, মানে একটা পশমও পড়ে নি। তো এটাই মানে সবচেয়ে
মানে ঘরের এমন হতে পারে অন্য কোথাও কোনো জায়গায় আগুন লেগেছে এবং সেটা থেকে বা পরবর্তীতে হয়তো আগুনটা নিভে গেছে এমনিতেই এবং এত ধোঁয়ার তৈরি হয়েছে, ভালো করে খুঁজে দেখেছেন কোনো কিছু পড়েছে কিনা?
ঘরে কোথাও কোনো কিছু পড়ে নেই, ঘরে কোথাও আগুন লাগেনি, এটা জাস্ট আমার পিঠেই লাগছে।
আচ্ছা,
এটা পিঠে লাগছে, আমি ঘুম থেকে উঠে এটা আমিও ঝেড়ে ফেলাইছি পিঠের থেকে, আম্মু আমার পিঠ থেকে এটা ঝেড়ে দিছে, কিন্তু হাতেও ছাগা লাগে নাকি একটা পশম পড়ে নেই।
কিন্তু আপনার আম্মু এসেও কি আগুনের মুখে রেখেছে আপনার পিঠে?
হ্যাঁ, আম্মুই তো, আমি মানে পিছন থেকে তো আমার সামনের হাত দিতে পিছন থেকে ততটা আমি ক্লিয়ার করতে পারতেছি না, তো আম্মু এটা হাত দিয়ে মানে ঝেড়ে ঝেড়ে কমাই দিছে, মানে এটা নিভাই দিছে।
আচ্ছা,
এইটাই মানে আম্মুরা সবাই অবাক হয়ে গেছে যে আগুন লাগলো পিঠে কিন্তু একটা পশম পড়লো না। তো ওই রাত্রে মানে আরো পাশের রুমে সবাই উঠে, উঠানোর পরে যারা রুমে আছে তারাই ধোঁয়া দেখছে, ধোঁয়াটা প্রায় 30-35 মিনিটের মতো ছিল। তারপরে আমরা আবার ঘুমাই যাই, ঠিক পরের দিন রাত্রে 2:30 আবার একই রকম, আমি আর সেদিনকে রাত্রেও আর বাইরে বসে যাই, মানে রাত্রে ঘটনা ঘটার পরে আমি বুঝতে পারছি যে আম্মু কেন যাইতে নিষেধ করছে, হয়তো আম্মু কিছু একটা বুঝতে পারছে। হ্যাঁ, পরের দিন 11:00 আমার ফ্যামিলির সবার সাথে আমি ঘুমাই যাই, মনে হলো যে আমি আবার উপরে শুয়ে আছি জানালার সাইডে, আমার হাত দুটা মানে আমি এমনভাবে রাখছি, আমি আবার ঘুমানোর সময় যেদিকে হয় ঘুমাই আমার রাত্রে আবার সেদিকেই চলে যায়, লড়াচড়া করি না। আমি হাতটা এমন ভাবে রাখছি, দুই হাতে আমার বুকের নিচে এরকম দেওয়া,
মানে আপনি উপর হয়ে বুকের নিচে হাত দিয়ে,
হ্যাঁ বুকের নিচে
আপনার অভ্যাস,
এটা আমার অভ্যাস, এভাবে ছাড়া আমি ঘুমাইতে পারি না, বাট ঘুমও হয় না আমার। মানে এটা স্বপ্নের ভিতরে আমি ফিল করতেছি যে আমার হাতটা মানে টান দিচ্ছে, টান দেওয়ার পরে বের করার পরে আমার 8-3 করলে যেরকম হাত লাফালাফি করে, আমার এটা এরকম না, মানে 8-3 ভাবে আমাকে হাতটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে।
কোথায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে?
জানালা দিয়ে আমার হাতটা বাইরে টেনে নিয়ে যাচ্ছে। আমি তো মনে করছি এটা স্বপ্নে দেখছি, স্বপ্নই হবে, কিন্তু হাতটা যখন টান পরে আমার বডিতে টান লাগছে তখনই আমার ঘুমটা ভেঙে যায়। ঘুমতে করে দেখি না আমার হাত মানে যে আঙ্গুলটা আছে এই 4-3 আঙ্গুল মাঝখানে 3 আঙ্গুল, 3 আঙ্গুল শুধু জানালার বাইরে, আর বাকিটা আমার যা রুমের ভিতরেই। ওইটা দেখে আমার ওই পরের দিন রাত্রে 2:30 একই টাইমে ওটা দেখে আমার ওই সময় ঘুম ভেঙে যায়। তা আমি আর কাউকে কিছু বলি না, ঘুমাই যাই, পরের দিন ওটা ফ্যামিলির সবাইকে শেয়ার করি। তো আমার আম্মু আবার এটা নিয়ে মানে বাড়ির সাথে কিছু আলোচনা করে, আসলে মানে বাসায়
কোনো প্রবলেম
আছে কিনা। ও বাড়িওয়ালা একটা কথা বলছে কি, ফার্স্ট টাইম একটা কথা বলছে, বাড়িওয়ালা যে জায়গাটা কিনছিল অনেক আগে, সে জায়গাটা কিনছিল হচ্ছে মাত্র 60,000 টাকা দিয়ে। তো জায়গাটা যে জায়গাটা কিনছে ওই জায়গাটা নাকি আগে শ্মশান ছিল, কিন্তু বাড়িওয়ালা জানতো না। কিন্তু বিল্ডিং কমপ্লিট হওয়ার পরে আরো যখন দু একটা ঘটনা এরকম ঘটছে, তখন নাকি বাড়িওয়ালা তার কাছ থেকে জায়গাটা কিনছে, তার জিজ্ঞেস করে যে আসলে জায়গাটাতে কোনো প্রবলেম ছিল কিনা, সে তখন বলছে আসলে মানে জায়গাটা শ্মশান ছিল আগে।
ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
4 মিনিটের ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল, আপনারা শুনছেন ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, আমি আরজে কেবরিয়া আপনার সাথে রয়েছি। আপনি চাইলে ডরে আসতে পারেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613892892। প্রিয় শ্রোতা, 4 মিনিট পর আমরা আবারও ফিরব। আমি আরজে কেবরিয়া উইথ মাই টিম সুমন লোবান এবং রেজা ভাই ঠিক রাত 12টায় যোগ দেবেন। প্রিয় শ্রোতা, এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি একটি নীরব জায়গায় বাস করুন এবং আপনার ঘরের মধ্যে অবস্থান হলে জানালাটা হালকা করে খোলা রাখুন, বাতিটি নিভিয়ে দিন, রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিন্ত করুন, এরপর শুনতে থাকুন ডর। দেখুন সত্যি সত্যি ব্যাপারটি এটি কিনা যেটা আমরা বলি ডর মানে ভয়। ডর
সে তখন বলছে আসলে মানে জায়গাটা শ্মশান ছিল আগে, মানে হিন্দুদের লাশ পুরানো হতো তো ওই জায়গাটা এরকম কেনা হয়।
তার মানে ওই বাড়িতে আরো কারোর সাথে হয়তো বা কোন ধরনের কোন ঘটনা ঘটে গেছে।
এটা বাড়িওয়ালা বলছে যে বলার পরে বলছে এটাই বলছে যে আমি তো দেখছি যে সোহাগ অনেক রাত পর্যন্ত এখানে বসে থাকি গান শুনে, তা আমি কখনো না করবো করবো বলে করি নাই, যে কি বলে ওর ভালো লাগছে বসেছে আমার কি। যে বাসায় নাকি এরকম সমস্যা যে রাজ্যে যে রাজ্যে থাকে তার প্রতি নাকি যারা এই ঘটনা ঘটায় তাদের নাকি একটা জিদ রাগ থাকে এত রাত পর্যন্ত কেন জেগে থাকে।
মানে তার মানে হচ্ছে যে আমি জানি না সত্য মিথ্যা কতটুকু, আপনার ঘটনা শুনে যেটা মনে হচ্ছে যে এটা রেজা ভাই অনেক সময় বলে থাকে অশুভ শক্তিগুলো গভীর রাতে বিশেষ করে বারোটার পর থেকে অনেক মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায়, নেগেটিভ শক্তিগুলো যেগুলো থাকে। তো সেই আপনার দুইটা আড়াইটার দিকে ঘটনাগুলো যেখানে মানে এই অশুভ জিনিসগুলো রাত বারোটার পর থেকে অনেক অতিমাত্রায় প্রায় তিনটা পর্যন্ত খুব বেশি এই সময়টা অনেক বেশি শক্তিশালী থাকে এবং তাদের অনেক বেশি অ্যাক্টিভিটিস থাকে। তো ওই অ্যাক্টিভিটিসে যদি মানুষের উপস্থিতি তাদেরকে ডিস্টার্ব করে বা কোনো ঝামেলা তৈরি করে তখনই তারা ওই মানুষটার প্রতি অনেক বেশি মাত্রায় খেপে যায় এবং তাকে অনেক ক্ষতি করার চেষ্টা করে। তো আপনার ক্ষেত্রেও হয়তো বা ওই ঘটনাটা ঘটে গিয়ে থাকতে পারে, আসলে আমরা জানি না যে আসলে প্রকৃত ঘটনাটা কি।
তো তারপরে ঘটনা হচ্ছে এটা যখন বাড়িওয়ালা বললো যে অনেক রাত্রে এখানে চলাফেরা বসে থাকলে পরে ওদের নাকি সমস্যা হয়, এখন আমার নিষেধ করছি তো ঘটনা ওইখানে আমি আর তারপরে কখনো রাত্রে বসে থাকিনি। তারপরে ঘটনা বাড়িওয়ালা একদিন মানে রাত্রে ওয়াশরুমে যায়, ওনার সাথে কি ঘটনা করছে এটার পরে উনি বলতে পারে নাই। তো এটাই পাওয়া গেছে যে বাড়িওয়ালা ওয়াশরুমে থেকে মানে সেন্সলেস অবস্থায় পাওয়া গেছে, গেট ভেঙে বের করা হয়েছে আর কি। গেট ভেঙে বের করা হয়েছে পরে প্রায় ওই রাত্রে ঘটনা করছে, পরের দিন সকালে বাড়িওয়ালার জ্ঞান ফিরে, বাড়িওয়ালা হুজুর টাইপের ছিল তো জ্ঞান ফিরে, ওনার যে ওয়াইফ জ্ঞান ফিরার পরে ওনার ওয়াইফকেও চিনে না, ওনার যে তিনটা মেয়ে একটা ছেলে মানে কাউকে চিনতেছে না, আসলে ওনার স্মৃতিশক্তি নাই এরকম, এমনি তো চিন্তাইছে না আর কথা বলে নেই, পনেরো দিন একটা কোনো কথা বলে নেই,
একদম
একদম কোনো কথা বলে নেই, জাস্ট একাকে হাঁটা চলাফেরা করছে, কাউকে চিনে নেই, কেউ যে ডাক দিবে তার সাথে ইশারায় হোক যেভাবে কথা বলবে
কোনো কমিউনিকেটিভ করেনি,
ওনার যা যা করা উনি নিজে নিজে করছে, কারোর কোনো সাহায্য নেয়নি, মানে কাউকে চিনতেই পারতেছে না,
খাবার দাবার সব নিজে নিজেই,
হ্যাঁ সব নিজে করতেছে, মানে কাউকে চিনতে পারতেছে না।
ওকে, তারপর?
তারপরে এরকম দেখে ওনার বউ তো পর্দায় থাকে, পাশের মানে বাড়িটা ওনার একটা পিচ্ছি মেয়ে আছে, ওনাকে দিয়ে মানে ওনার আম্মু বুঝাই বুঝাই দিয়েছে, দোতলা বাড়িটার ভিতরে উনি হচ্ছে মানে অনেক পুরনো আর সিনিয়র, ওনাকে নিয়ে যায়, ওনাকে একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়, হুজুর অনেক মানে ঝাড় ফুটু দিয়ে অনেক চেষ্টা করে এগুলো মানে ওনাকে ভালো করেছে, এখন উনি স্বাভাবিক আছে,
এখন
স্বাভাবিক আছে।
এখন কি রাতের বেলা এখনো জাগেন ওই বাড়িতেই কি থাকেন?
না, আমিও বাসা ছেড়ে অন্য বাসায় চলে গেছি।
ওকে, সব বলতে পারছেন না এখন আসলে কি আছে ওই বাসাটার প্রতি,
এখন কি আছে বলতে পারছেন।
ওকে সোহাগ ভাই, আপনার কাছে যে ঘটনাগুলো শুনলাম মানে প্রত্যেকটা ঘটনার সাথেই হচ্ছে আপনার নিজের যোগসূত্র রয়েছে এবং আপনি নিজে উপস্থিত ছিলেন, আপনার সাথেই ঘটেছে, এখন তো আর কোনো কিছু ঘটছে না?
না, এখন কোনো কিছু ঘটছে না, ঘুমই আগের মতো, ঘুম হচ্ছে না এটাই।
আচ্ছা,
ওই একই টাইমে ঘুম হয়ে
এবং ওনার সাথে আমার এমনিতে অফ দ্য রেকর্ড কিছু কথা হয়েছে, আমি যারা দর্শনছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ওনার আরো কিছু ঘটনা আছে, মানে আজকে আমাদের হাতে সময় খুব বেশি নেই সেই জন্য হয়তো আমরা অনেক কিছু রিভিল করতে পারছি না আজকে, দেখা যাক অন্য কোন একটা জার্নিতে যদি কখনো আবার আমরা আপনাকে পাই আপনার বাকি ঘটনাগুলো আমরা জানার চেষ্টা করব। তো সোহাগ ভাই অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি আমাদের এই জার্নিতে এসেছেন, আমাদের সাথে যোগ দিয়েছেন এবং আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করেছেন,
ধন্যবাদ।
এতক্ষণ ধরে আমরা সোহাগ ভাইয়ের ঘটনাগুলো শুনলাম, তার এক্সপিরিয়েন্স গুলো শুনলাম, আই হোপ যে আপনাদের কাছে এই এক্সপিরিয়েন্স গুলো কিছুটা হলেও ভালো লেগেছে, আমরা সেটাই চেষ্টা করি যে এক্সপিরিয়েন্স গুলোই আপনাদের সামনে তুলে ধরা, এবার কোনটা কোন ভাবে আপনারা একসেপ্ট করবেন সেটা সম্পূর্ণই আপনাদের ব্যাপার।
কিন্তু শুনুন, আজকে আমি কিন্তু রয়ে গেছি এক্সট্রাতে, আমিও থেকে যাচ্ছি, আমি লোবান। তুমি যে বলছিলা ফারুকের ঘটনাটা নাকি তুমি জানতে পেরেছো, সেটা নাকি আমাদের
আসলে লোবানের। আচ্ছা, লোবান যাচ্ছি ওই ঘটনায়, লোবানের আসলে ওই ঘটনায় যাওয়ার আগে একটু লোবানের কথা বলি। আজকে লোবান সমস্ত কিছুর সাউন্ড তো খুব সুন্দরভাবে লোবান এটা সমস্ত কাজটা করে থাকে এবং খুব মনোযোগ দিয়ে আজকে ঘটনাগুলো শুনছিল এবং তার এক্সপ্রেশন দেখেই বোঝা যাচ্ছিল কিছু কিছু ঘটনাতে সে ভয় পেয়েছে এবং এখনো ভোলেনি।
আসলে না, ভয় পাইনি, এবং ফারুকের ঘটনাটাই শুনবো।
ভয় পাওনি তুমি? আচ্ছা, যাক, যাই হোক, এভাবে নিজেরই এটা ঢেকে রাখা ভালো,
সেটাই ভালো।
ফারুকের ঘটনা
আসলে শুনুন, ফারুকের তো আসার কথা ছিল কিন্তু ফাইনালি শেষ পর্যন্ত আসতে পারলো না কেন ফারুক?
আসলে লোবান, এটার ঘটনা হচ্ছে যে তুমি তো জানো, তোমার সাথে আমি একটু শেয়ার করেছি, এই ছেলেটা জব করে হচ্ছে একটা কার্গো জাহাজ আছে না,
বালুর জাহাজ বলছিলাম,
বালু বা পাথর এই ধরনের জিনিস আনা নেওয়া করা হয়
নদীপথে,
নদীপথে ওই ধরনের জাহাজগুলাতে কাজ করে ম্যাক্সিমাম সময়। সে সিলেট, ছাতক ওইসব সুনামগঞ্জ সব এলাকায় যাতায়াত তার আছে। ফোন কলগুলো শুনতে শুনতে আমি একদিন পেলাম যে এইরকম একটা ছেলে একটা ঘটনা বলছে, আমার কাছে ঘটনাটা খুব ভালো লাগলো, আমি তাকে ফোন করেছি। তখনও সে ঢাকায় আসেনি, তারা ঢাকার পথে ছিল, তারপর কথা সমস্ত কিছু ফাইনাল হওয়ার পর তারা ঢাকায় নোঙর করেছিল, কয়েকদিন থাকার কথা ছিল। তো এরই মাঝে সে আমাদের সাথে জার্নিতে যোগ দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই তাদের নাকি কোনো একটা
নতুন শিডিউলে অন্য কোথাও
চলে যেতে হয়েছে। এবং লাস্ট তার সাথে আমি এই মুহূর্তে আমার নেটওয়ার্কেও নেই, কারণ সে প্রত্যন্ত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। তো যাই হোক, যেখান থেকে ফারুক যদি এই ঘটনাটা শুনে থাকে, এটা আমি ফারুকের পক্ষ থেকে আমি ডর লিসনারদের সাথে শেয়ার করতে চাই এই ঘটনাটা।
এবং কি সাথে ফারুককে আমরা ধন্যবাদ
জানাই ফারুক, আমরা মিস করব সত্যি, যদি এই ঘটনাটা তোমার মুখ থেকেই আমরা শুনতাম তাহলে খুবই খুশি
হতাম। তুমি তো ফারুকের ঘটনাটা জানো না সুমন, তাহলে আমরা শুরু করি, শুনি ঘটনাটা।
ওকে, ঘটনাটা শুরু করি। ফারুক আসলে যেই ছেলেটা লিখেছে তার বয়স প্রায় 24 কিংবা 25 মতো হবে, তার সাথে আমার ফোনে কথা হয়েছে যদিও সরাসরি দেখা হয়নি। বাড়ি হচ্ছে কুড়িগ্রামের কোন একটা গ্রামে, এবং এরপরের ডিটেলস আমার সাথে ওভাবে কথা হয়নি, কিন্তু তার আমি ঘটনাটা শুনেছিলাম। তো ফারুক হচ্ছে একটা কার্গো বোট যেটা আছে, তারা কখনো বালু আনা নেওয়া করে, বিশেষ করে পাথর আনা নেওয়াটা করে,
তাহলে অনেক দূরে যেতে হয়,
দূরে সেই সুনামগঞ্জ সিলেট ছাতক ওইসব জায়গা, আরো কিছু নাম বলেছে, ওইসব জায়গা থেকে তারা কার্গোতে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাথর সাপ্লাই করে থাকে। যেটা হয় কি, একবার লোড করা হলে তারপর আনলোড করতে অনেক দূর হলে অনেক দিন,
মিনিমাম 2-3 দিন লাগে,
এবং তারা 5-6 জন স্টাফ রয়েছে আর কি ওই বোটের মধ্যে। ফারুক প্রায় 2 বছর ধরে ওই বোটের মধ্যে চাকরি করে, এবং প্রায় 5-6 জন স্টাফের সবাই তার সাথে ভালোভাবে পরিচিত আর কি। তো যেটা প্রবলেমটা হয়েছে, আজ থেকে 6 মাস আগে একটা দুর্ঘটনা ঘটে ওই বোটের মধ্যে, এবং ওই দুর্ঘটনার পর থেকেই পুরো স্টাফের মধ্যেই একটা ভীতি তৈরি হয়েছে ফারুকের সহ।
দুর্ঘটনাটা কি ছিল, ফারুকের সাথে ঘটেনি?
না, ফারুকের সাথে ঘটেনি, ওদের যে আরো স্টাফরা আছে এই সেই স্টাফদের মধ্য থেকে বোটের একজন স্টাফের সাথে ঘটেছে। ঘটনাটা হচ্ছে এরকম, আজ থেকে প্রায় 6 মাস আগে তারা এরকম সুনামগঞ্জ থেকে কোন একটা পাথরের ট্রিপ নিয়ে যাচ্ছিল বাংলাদেশের কোন একটা বেশ প্রত্যন্ত একটা গ্রামের দিকে, এবং অনেক দূরের রাস্তা, প্রায় তারা বলল যে 2-2.5 দিন হয়ে গেছে তারা বোট চালিয়ে যাচ্ছে। তো তাদের একজন স্টাফ প্রায় মাঝরাতের দিকে, 2-2.5 এরকম হবে, মাঝরাতের দিকে ওরা সবাই ঘুমিয়ে আছে, সে উঠে বাইরের দিকে গেছে, এবং হয়তো পেছনের দিকে গেছে আর কি, বোটের পেছন দিকে।
ফারুক?
না না, সবাই ঘুমিয়ে আছে, একজন স্টাফ, তার নাম হচ্ছে বশির।
আচ্ছা,
বশির নামে একজন স্টাফ, সে 2-2.5 দিকে ঘুম থেকে উঠে শিপের পেছন দিকে যায়, যেখানে ইঞ্জিন থাকে, মানে ইঞ্জিনের পর একদম শেষ দিকে আর কি।
আচ্ছা,
তো ওখানে সে যাওয়ার পরে হঠাৎ করেই তারা একটা মানে চিৎকারের শব্দ শুনতে পায়, ফারুক পায়, মানে বাকি স্টাফরা বশিরের চিৎকারের শব্দ শুনতে পায়। তো এই মুহূর্তে তারা সবাই মানে ঘুম থেকে লাফিয়ে ওঠে, তারা প্রথমে ভেবেছিল ডাকাত পড়েছে, অনেক সময় তারা ডাকাতের দ্বারা ওনাকে আক্রান্ত হয়। তো সবাই লাফিয়ে উঠেছে, তারপরে যেটা টের পেল যে পানির মধ্যে কোনো কিছু একটা দাপাদাপি শব্দ হচ্ছে। তো তারপরে তারা তাড়াতাড়ি বোট থামিয়েছে, এবং বোট ঘুরিয়ে তারপরে ওখানে গেছে, এবং যাওয়ার পর দেখে যে এটা পুরো পানি অনেকটা লাল হয়ে গেছে, লাইট টর্চ মেরে দেখেছে লাল রঙের মতো হয়ে গেছে অনেকটা, এবং সেখানে মানে বশির দাপড়াচ্ছে যে আরেকজন স্টাফ ছিল, সে পরে প্রোপেলারের আঘাতে, পাখার আঘাতে মানে অনেকটাই মানে খুব বাজে অবস্থা হয়ে গেছে, এবং তাকে কোন রকম বোটে তোলার পরপরই সে আসলে মারা যায়। তো তারপরেও তাকে মানে আশেপাশে হাসপাতাল ওভাবে ছিল না, তারপরও বেশ কয়েক ঘন্টা বোট চালিয়ে যাওয়ার পর তারা নাকি একটা এলাকায় একটা হাসপাতাল ছিল সেখানে নিয়ে যায়, তখন এর মধ্যে মরেই গেছে বশির। মারা যায় বসির। এরপরে যেটা হয় যে পুলিশ কেস হয়, পুলিশ ইনভেস্টিগেশন হয়, ওদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করা হয়। বোর্ডটা প্রায় 10 দিনের মতো মানে থানার কাছে আটকানো থাকে আর কি, কোনো কাজ কিছুই ছিল,
ইনকোয়ারি বা তদন্তের জন্য
সেজন্য আটকানো ছিল। তো এরপরে যাই হোক, এই বিষয়টা মীমাংসা হওয়ার পর তারা আবার বোর্ডটা ছাড়িয়ে আনে এবং তারা আবার যথারীতি কাজ শুরু করে। এবং ঝামেলাটা হয়েছে এরপর থেকেই নাকি ফারুকরা যেটা টের পায় যে বিভিন্ন সময় বিভিন্ন জন রাতের বেলা ঠিক 2-2:30 এরকম সময়ে গভীর এই বোটের মধ্যে কাউকে চলাফেরা করতে দেখে। বিশেষ করে ওরা যখন ঘুমিয়ে থাকে ছাদের মধ্যে মনে হয় কেউ মনে হয় হাঁটছে একদম বোটের সামনের দিকে, কেউ মনে হয় বসে আছে। এবং সেটা অনেকটা দূর থেকে বসিরের মতোই মানে পোশাক আশাকের ভাব দেখে মনে হয় যে বসির যে মারা গেছে
আচ্ছা
তাকেই মনে সন্দেহ করছে। এবং সবচেয়ে তাদের সন্দেহের জায়গা হচ্ছে ওই জায়গায় বসির যে মারা গেছে যে স্টাফটা সে খুব পরিপাটি ছিল, সে গায়ে আতর মাখত এবং সেই আতরের ঘ্রাণটা তারা সবসময় পরিচিত ওই আতরের ঘ্রাণের সাথে। এবং এই রাত 2-3 সময় ওরা এখনোই মাঝে মাঝে আতরের ঘ্রাণটা পায়।
মানে এইটা একটা প্রশ্ন চলে আসতেছে যে যখন বসিরের মানে ছায়া দেখে বা অবয়ব দেখে ঠিক তখনই পায় নাকি নর্মালি পেতে?
এরা হচ্ছে যখন ওই বসিরের ইয়ে দেখে ছায়া বা অবয়ব দেখে তখনও পায়, আবার কখনো কখনো এমন হয় শুধু ঘ্রাণটা পাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। তো এরপরে যেটা হয় ওরা খুব ভয়ে থাকে এবং মালিককে জানানো হয়। তারপর মালিক এটা ডকইয়ার্ড দিয়ে খুব রিপেয়ার টিপেয়ার করে রং টং লাগিয়ে নতুন করে মিলাদ পরিয়ে তারপর আবার পানিতে নামিয়েছে। এবং যেটা দেখা গেছে যে এর পরেও নাকি তারা এই জিনিসগুলোর অস্তিত্ব টের পায় কিন্তু আগের থেকে অনেক কম পায়। এই পর্যায়ে ঘটনাটা এরকম হয়েছে যে দুজন স্টাফ ভয়ে জব ছেড়ে দিয়েছে তাদের বোর্ড থেকে এবং বাকিরা এখনো আছে। এবং ফারুকের ভাষ্য মতে ফারুকও চিন্তা ভাবনা করছে খুব শীঘ্রই সে এই বোর্ডটা ছেড়ে দিবে কারণ সেও ভয় পাচ্ছে এই বিষয়টা এবং সে খুব শীঘ্রই হয়তো নতুন কোন বোর্ডে চাকরি নেবে। তো আনফর্চুনেটলি আসলে আজকে ফারুককে আমরা পাইনি। এই ঘটনাটা হয়তো ফারুক যদি নিজের মুখে বলতে পারতো হয়তো বা আরো ভালোভাবে সবার কাছে তুলে ধরতে পারতো।
তার মানে মূল ঘটনাটা বুঝতে পারলাম, যেহেতু ফারুক চাকরি ছেড়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে ব্যাপারটা আমাদের
কতটুকু মানে
গভীরতা তখনই আমরা বুঝতে পারবো
চাকরি ছেড়ে দিতে চায়। ওকে যাই হোক, ফারুক যেখানেই থাকে যদি শুনে থাকে ফারুক আরো একবার অনেক অনেক থ্যাংকস এই ঘটনাটা শেয়ার করার জন্য, যদিও আমাদের দুর্ভাগ্য যে আমরা তোমাকে পাইনি সরাসরি। ওকে লোবান, এবার হচ্ছে আমাদের এই প্রসঙ্গে আসি এই বাড়ির ঘটনায়।
রাইট,
এই বাড়ির প্রসঙ্গে আসি। এই বাড়িটাতে আসার পেছনে একটা কারণ রয়েছে, সেই কারণটা একটু আপনাদের সাথে রিভিল করা উচিত। অনেকক্ষণ ধরে সবাই অপেক্ষা করছে কেন আজকে আমরা ডর টিম এই বাড়িতে আসলাম। উত্তরা 3 নম্বর সেক্টরের এই বাড়িটি হচ্ছে 5-তলা একটা ভবন এবং আমরা যেই ফ্লোরটাতে আছি এটা হচ্ছে টপ ফ্লোর, অর্থাৎ 4th ফ্লোরে আছে আর কি 5-তলাতে। ঘটনা হচ্ছে যেই বাসাটাতে আছি আমরা এই বাড়ির বাসিন্দারা প্রায় 6-7 মাস হলো তারা এই বাসায় উঠেছে এবং এই বাসায় ওঠার পর থেকেই যেই সমস্যাটা ফেস করছে তারা, কেউ না কেউ অসুস্থ থাকছে তাদের মতে এবং সেই অসুস্থতাটা খুব অন্য লেভেলের, যেটা হচ্ছে ডাক্তার টাক্তার দেখিয়ে কোনো কিছুই হচ্ছে না, মানে হঠাৎ হঠাৎ অ্যাবনর্মাল হয়ে যাচ্ছে। ফ্যামিলি মেম্বারদের মধ্যে এই ধরনের পরিবর্তন দেখা দিচ্ছে। তো যখন ডাক্তার দেখিয়ে কোনো ধরনের কোনো কিছু কিনারা তারা পাচ্ছিল না, তো তারা বিভিন্ন হুজুরের সাথে শরণাপন্ন হয় এবং একটা পর্যায়ে আরো কিছু ইনভেস্টিগেট তারা নিজে থেকে করে এবং বিভিন্ন আশেপাশের মানুষের সাথে কথা বলে। এবং এরপরে যেটা তারা জানতে পেরেছে যে এই যে বাসাটাতে তারা আছে বর্তমানে, এই বাসাটাতে আগে 2 জন মাত্র মেম্বার ছিল, হাজবেন্ড ওয়াইফ ছিল এবং তারা একটু অ্যাবনর্মাল টাইপের ছিল। তারা মানে খুব বেশি কারোর সাথে মিশত না, মানে একটা মিস্টেরিয়াস হিসেবে আর কি ওরা ছিল। তো পরবর্তীতে একটা পর্যায়ে জানা যায় যে তারা নাকি এই বাসার মধ্যে বিভিন্ন ধরনের ব্ল্যাক ম্যাজিক ট্যাজিক এই ধরনের কিছু করার চেষ্টা করত এবং এগুলার ট্রাই করত। এটা আসলে তাদেরকে দেখে বোঝার কোনো উপায় ছিল না, তার কারণ তারা খুবই নাকি শিক্ষিত এবং মানে আধুনিক রুচিশীল মানুষ বলতে যেটা বোঝায় তাদের গেট আপ তাদের চলাফেরা সমস্ত কিছুতে সেটাই ছিল। কেউ গুণাক্ষরেও টের পায়নি যে ওরা এই ধরনের কাজ করে। সামহাও কোনো না কোনো একভাবে এই বাসার কোনো এক একটা কাজ করতে এসে, মানে মিস্ত্রি কাজ করতে এসে এই বিষয়টা আস্তে নজরে পড়ে এবং আস্তে আস্তে সোসাইটির সবাই জানে এবং একটা পর্যায়ে ওদেরকে এই বাসা থেকে মানে বাধ্য করা হয় চলে যাওয়ার জন্য। এবং ওরা চলে যাওয়ার পরই যেই ফ্যামিলিটা বর্তমানে আছে তারা আসে এবং তারা এই জিনিসটা সাফার করছে। এবং আমরা যেটা জন্য আজকে এই বাসাটা এসেছি, আমরা আসলে এখানে দেখব যে আসলে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা, যদি থেকে থাকে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব এই বাসাটাকে কিওর করার জন্য। এবং এখন পর্যন্ত যেটা হয়েছে যে আমরা খুব বেশি একটা সিমটম পাইনি, তবে একজন ফ্যামিলি মেম্বারকে আমরা এসে আজও অসুস্থ অবস্থায় দেখেছি এবং খুব ভয়ানক রকমের অসুস্থ। একটা পর্যায়ে এমন হয়েছে পজিস্টের মতো সে হয়ে গেছে, লাইক মনে হয় যে আমাদেরকে দেখে মানে আমাদেরকে খেয়ে ফেলার মতো অবস্থা এরকম হয়ে গেছে আমাদেরকে দেখে। জানি না কেন হয়েছে, তবে আমরা সেটা একটা ভিডিও নিতে চেয়েছিলাম, বাট মানে বুঝতেই পারছেন সেই ভিডিওটা নিতে গেলে হয়তো আজকে আমরা ডটটা ধারণ করতে পারতাম না, সেই জন্য আর ভিডিওটা নেওয়া হয়নি। তবে কিছু একটা অদ্ভুত আমরা ফিল করি, আমরা জানি না আসলে নেগেটিভ কোনো কিছু আছে কিনা, তবে আমাদের ফিল হচ্ছে সামথিং কিছু একটা আছে হয়তো বা এখানে। এই বাসার দেয়ালগুলোর মধ্যে এখনো কিছু কিছু চিহ্ন আছে যে ব্ল্যাক ম্যাজিকের চিহ্নগুলোর সাথে মিলে যায়, যদিও তারা রং করে এগুলা ঢেকে দেওয়ার চেষ্টা করেছিল, এগুলো নাকি আবার আস্তে আস্তে মানে ওই জায়গায় দেখা দেয়। এরা অদ্ভুত বিষয়। তো যাই হোক, আজকের মতো আমরা এখান থেকে র‍্যাপ আপ করব, কারণ এই বাসাটা নিয়ে আমাদের ইনভেস্টিগেশন আরো চলবে এবং ফাইনাল ইনভেস্টিগেশনে আমরা যদি মনে করি যে এখানে কিছু আছে তাহলে রেজা ভাই সহ আমরা আরো একবার এই বাড়িটা ভিজিট করব। তখন যদি সম্ভব হয় লাইভে আপনাদের সাথে দেখানোর তাহলে সেটা আমরা চেষ্টা করব। তো আজকের মতো র‍্যাপ আপ করছি। আজকের মতো আমি সুমন, সেই সাথে লোবান এবং আমাদের আজকের অতিথি সোহাগ, আজকে আমরা এই হন্টেড বাড়ি থেকে বিদায় নিচ্ছি। সামনের বৃহস্পতিবার কোন একটা হন্টেড প্লেস থেকে আবারও আমি সুমন এবং সেই সাথে অতিথিরা যোগ দেবে আপনাদের সাথে। তবে আপনারা কোথাও যাবেন না, কিছুক্ষণের মধ্যেই আর জে কি বিয়ে এবং রেজা ভাই স্টুডিও থেকে আপনাদের সাথে যোগ দেবে।
সুমনের জার্নি এখানেই শেষ হবে, কিন্তু সুমন আমাদের সঙ্গে আছে। ১২টায় ডনের পুরো পরিবারকে নিয়ে আমরা যোগ দেব ট্যারোট কার্ড স্পেশাল সেগমেন্টে। পাঁচ মিনিটের বিরতি এবং স্পেশালি থ্যাঙ্কস সুমন ও লোবানকে আজকের এই দুটি ভৌতিক ঘটনা আমাদের সামনে হয়ে তুলে ধরবার জন্য। প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই। ডর সরাসরি ফেসবুক লাইভে হন্টেড প্লেস থেকে আসছে প্রতি শুক্রবার রাত ১১:৫০। পেজটি ঠিকানা হচ্ছে www.facebook.com/DAAR.TAROT, that is Dor Tarot. ফিরছি ঠিক রাত ১২টায় স্পেশাল সেগমেন্টে। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি।
যেমনটা বলছিলাম প্রিয় শ্রোতা, রাত ১২টার সময় স্পেশাল সেগমেন্ট, আমাদের স্পেশাল সেগমেন্ট শুরু হয়ে গেল এবং আমি আর জি কে ভি আপনাদের সঙ্গে রয়েছি, রেজা ভাই আমাদের সঙ্গে রয়েছেন, দ্য মোস্টলি মিস্টেরিয়াস ম্যান। যাই হোক, শুরু করছি আমরা আমাদের স্পেশাল সেগমেন্ট। এবং এই স্পেশাল সেগমেন্টে যেটা হয়, আমাদের সঙ্গে যিনি গেস্ট থাকেন তার সম্পর্কে আমরা জানি, তার প্যারানর্মাল বিষয়গুলো এখানে উঠে আসে এবং একই সাথে রেজা ভাই বিষয়টাকে সাইন্টিফিক এবং প্যারানর্মাল আঙ্গিকে ব্যাখ্যা করেন। আর আমি মাঝে মাঝে একটু ইন্টারাক্ট করি সেটা অনুষ্ঠানের স্বার্থেই। ইতিমধ্যেই যারা আমাদের পেজে লক্ষ্য রেখেছেন, কাভার পিক, প্রোফাইল পিকচার এগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে ধীরে ধীরে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। ডট ট্যারট পেজটির নামও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এটা শুধুমাত্র এখন থেকে ডর। এবং খুব ইন্টারেস্টিংলি একটা অ্যানাউন্সমেন্ট আজকে আমরা দিব, সেটা হয়তো অনেকেই জানেন না এই পেজের, একটু পরে বলছি। তার আগে রেজা ভাই একটু হ্যালো বলুক আপনাদের সবার সাথে।
আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে।
রেজা ভাই আসলেই আছেন এবং এই থাকাটা একটু অন্যরকমের থাকা, সাধারণত এইভাবে থাকা উচিত কিনা মাঝে মাঝে আমার খুব খুব বেশি মানে মনে হয় যে অতিরিক্ত পরিমাণে ভালো মানুষ হলে এই সমস্যাগুলো হয় আর কি। এরকম কেসও আছে যে একজন লিসনার তার কাছে এসছে, সে নিজের পকেটের পয়সা খরচ করে গাড়ি হাঁকিয়ে তার বাড়িতে চলে গেছে তাকে ভালো করার জন্য।
একটা ব্যাপার কি, কিন্তু অনেকগুলা মেয়ের বিয়ে দিছি ভাই, এ পর্যন্ত অনেকের বিয়ে দিছি, অনেকে দেশ বিদেশ থেকে ফোন দিচ্ছে ভাই আমাকে বিয়ের ব্যবস্থা করে
দিয়ে দিয়েছেন, সংসার ভাঙ্গা সবকিছু জোড়া দিয়ে যাচ্ছেন। আসলে এইগুলো না মানে এর তো কোনো সাইন্টিফিক কোনো ব্যাখ্যা নাই এবং এটা যে রেজা ভাই পারেন তাও আমি বলবো না, বরং বলবো যে আপনাদের বিশ্বাস
বিশ্বাস আল্লাহর রহমত।
রাইট, বিশ্বাস কিন্তু একটা মারাত্মক শক্তি। এবং এরকম একটা গল্প নাকি আছে যে নদীর পানি নিয়ে গিয়ে একসময় একজন অসুস্থ লোককে বলা হয়েছিল ডাক্তার এটা সকালবেলা এক কাপ খেতে বলেছে, রাতের বেলা এক কাপ খেতে বলেছে, এবং সে লোক তিন দিন পরে সুস্থ হয়ে গেছে।
বিশ্বাস অনেক ইম্পর্টেন্ট, মানুষের ব্রেন ইম্পর্টেন্ট হয়ে কাজ করে।
রাইট, আচ্ছা আমাদের সঙ্গে যিনি রয়েছেন, যে ভাইটি রয়েছেন, তার সঙ্গে আমরা একটু পরিচিত হই। আপনার নামটা একটু বলুন।
মোহাম্মদ নূর ইসলাম।
নূর ইসলাম ভাই কোথা থেকে আসছেন?
আমি মিরপুর দশ থেকে।
মিরপুর দশ থেকে আসছেন। তো নূর ইসলাম ভাই, কি মানে কি বিষয়ে আজকে আপনি আমাদের এখানে?
আমি আসছি হলো আমার কিছু প্যারানর্মাল সমস্যা।
যেমন বলুন।
হলো আমার যখন মানে ইয়াং বয়স, যেটা 17-18 বছর বয়স, তখন থেকে আমার ভৌতিক একটা সমস্যা হয়। যেরকম রাত্রিবেলা ঘুমায় থাকতাম, অনেক সময় দেখা যায় একটু বুকের উপর কেউ এসে চাপ দিচ্ছে। আমার পাশে যারা আছে, আমার আব্বু আম্মু থাকে, তাদেরকে যারা দিলো সেরা টের পায় না। রাত্রিবেলা ঘুমাতে থাকলে আমার মেয়েদেরকে বেশি স্বপ্ন দেখতাম, তাদের সাথে ফিজিক্যালি সম্পর্ক হইতো বেশি। এটা প্রতিদিন হয়। পরে যখন আরো মানে বড় হইলাম, তখন ঢাকাতে আসলাম, আমাদের সাথে নাটক। তো ওই রাত্রিবেলা ঘুমায় থাকলে আমার যে বস ছিল, বসের ওয়াইফ ছিল, তো ও রাত্রিবেলা খালি যেত, আমি হাত পা মানে খুব দাবড়াদাবড়ি করতাম। তো উনি বললো, ও ভাই বলতাম, তো উনি ভাইকে বলতে ও রাত্রিবেলা প্রতিদিন এরকম করে সমস্যা নেই। তো পাশে একটা হলো মসজিদ ছিল, তো ইমাম সাহেব, তো ভাই বলতেছে যে ও রাত্রিবেলা এরকম করে তো সমস্যা নেই। তো আমাদেরকে কতক্ষণ চায় থাকলো, তারা বললো যে মসজিদে পাঠিয়ে দিয়ে আমি যাওয়া করার করবো না। তো সেরকমভাবে আর যাওয়া হয়নি। বিয়ে করার পরে এই সমস্যাটা আরো বৃদ্ধি হলো,
মানে রাতের বেলা এই
স্বপ্নটা এরকম হইতে থাকে। আর হলো সংসারে মনে করেন অশান্তি, ঝগড়াঝাটি লেগে থাকে, ও আমার ওয়াইফকে আমি মারি, আমার ওয়াইফ আমারে মারি। তা আমার শ্বশুরবাড়ির লোকজন আমার উপর গায়ে হিট করে, এরকম কত
শ্বশুরবাড়ির লোকজন আপনার
গায়ে হিট করে। তো আমার বাচ্চা হয়েছে 1.5 বছর বয়স। তো রাত্রিবেলা শীতের সময় ঘুমাই আছি, আমাদের গেস্ট আসছে, তো নিচে ঘুমাইছে, আমরা হলো বিছানা ঘুমাইছি, চারিদিকে মশারি টাঙ্গানো, আর মাঝখানে বাচ্চা রাখছি, কি একটার দিকে এরকম হবে, বাচ্চা দেখি রাত্রিবেলা বিছানায় নাই, খোঁজাখুঁজির পরে লাস্টে যা দেখি যে খাটের নিচে ছেলেটা। তো ওটা যাওয়ার পর আমি আবার ঘুমাই, ঘুমানোর পরে ঘন্টাখানিক পর দুইটা জিনিস দেখতে পারি, যে একটা মেয়ে তার এমন বিচ্ছিরি চেহারা দেখলে ভয় লাগে, আর একটা হলো একটা যেটা পুরুষ ওটা গলা নেই, দুই সাইডে দুটা চোখ এরকম। তো এইভাবে দেখতে পরে আমার এরকম ছেলের উপরে খালি অসুবিধা ছেলেরে, তার কিছুদিন পরে মাথার উপর ওটা আছা মাথা লাগছিলাম ওটুকু বাচ্চাকে। তা আমার ওয়াইফ এসে ইয়ে করছে, তো এরকম বাচ্চার উপরে খুব পুরা হিট করি, আমার ওয়াইফ ওর পুরো হিট যায়। এই আজকে আসার সময় মনে করেন ছেলেকে মেরে
আসছে, কি কারণে মানে কোন কারণ আছে কোন এক্স্যাক্টলি?
এই ও যদি একটু মানে উনিশ বিশ করে কি একটু কান্নাকাড়ি করে, পুরো আমার মাথা গরম হয়ে যায়, কোনো দিকে আয় উন্নতি হয় না, সবসময় পিছিয়ে থাকি, আর আমার একটা সমস্যাটা লেগেই থাকে। আর নামাজ কালাম তো ইজিভাবে পড়তেই পারি না, এটার পর একটা সমস্যা লেগে থাকে। আর রাত্রিবেলা যেটা আমার মানে ফিজিক্যালি যেটা সমস্যা হয়, এটার জন্য আমি একটা খুব রোগে ভুগতেছি।
আপনি কখনো ডাক্তারের কাছে গেছেন এই বিষয়টা?
পিজি হাসপাতাল দেখেছি, আর তারপর কোনো সমস্যার সমাধান পাই নাই। আর বিশেষ করে আমি যে মসজিদের নিচে দোকানদারি করি, ওই মসজিদে একজন খাদেম ছিল, এই মানে ঝাড়ফুঁড় দিত আমাদের, যে দোয়া গজলে আরশ আছে ওটা একটু ইয়ে করে দিতে। তো উনি রাত্রিবেলা লিখতে বসছে নাকি, তো ওনাকে বলে ভয় দেখাইছে। তো ওনাকে বললাম যে দুই তিন দিন পরে, আমি বললাম কি ভাই, আমি বললাম আমি সমস্যায় ভুগতেছি, আমার এই জিনিসটা কয় ভাই, আমি তোমার এটা দিতে পারবো না, কারণ আমার হলো বাচ্চা আছে, কারণ তোমার এটা দিতে যে আমার বাচ্চার কোনো ক্ষতি করতে চাই না।
আচ্ছা, আপনার যে সমস্যাগুলো এটা কি নোয়াখালী থেকে শুরু হয়েছে নাকি মিরপুর থেকে শুরু হয়েছে?
আমার এটা নোয়াখালী থেকে বিশেষ ভাবে শুরু হয়েছে।
যে বাসায় এখন থাকতেছেন, বাড়িওয়ালা যে ছেলের নাম বাচ্চা না?
প্রথম সে হ্যাঁ, বাড়িওয়ালার নাম ছিল বাচ্চা।
বাচ্চা, বাড়িওয়ালার নাম বাচ্চা ছিল। এখন আপনি বলতে পারেন হয়তো বা যে সমস্যা তোমার আগে থেকে, কিন্তু আমি যত দেখতেছি আপনার, যখন আপনি বাচ্চা নামক কারো বাড়িতে ছিলেন তখন থেকে এই সমস্যা শুরু আপনাদের, এটা আমার ধারণা। আপনি বলতেছেন না সমস্যা তো আরো আগে থেকে, ঠিক না? এটাকে বলে সিজো এফেক্টিভ ডিসঅর্ডার। আপনার যে সমস্যা, আমাদের এখানে অনেক মানুষ আসে, আমরা প্রথমে মনে করি যে মানসিক সমস্যা, কারণ হচ্ছে আমাদের এটা অবৈজ্ঞানিক শো, আমরা বিজ্ঞান ভিত্তিক চিন্তা করি সবসময়।
এক্স্যাক্টলি, আমি লাইনটাই বলতে আবার রিপিট করতে চাই, আমরা বিজ্ঞান ভিত্তিক চিন্তা করি কিন্তু অবৈজ্ঞানিক শো। এটা নিয়ে অনেকেই আমাদেরকে পেজে অনেক প্রশ্ন করেন, আপনারা যে বলেন অবৈজ্ঞানিক শো কিন্তু এখানে বিজ্ঞানের কথাবার্তা কেন বলেন? এটা যে ভাই খুব সুন্দর আনসার দিয়েছে যে আমরা বিজ্ঞান ভিত্তিক চিন্তা করি সে কারণে বিজ্ঞানের
এক্সাম্পল। আমরা এখানে যা যা করি, ট্যারট কার্ড পড়ি, অনেক কিছু করি, এই ট্যারট কার্ডটা কিন্তু বিজ্ঞান ভিত্তিক কিন্তু অবৈজ্ঞানিক। ঠিক, আমি যদি এখন বলি আপনাকে যে কালকে বৃষ্টি হতে পারে, তো আমরা কিভাবে বলতে পারি? স্যাটেলাইট দ্বারা। এখন আপনার যে সমস্যাটা, সেটা দাম তো আমি বললাম। এটার জন্য আপনাকে অবশ্যই ভালো একজন ডাক্তার দেখাতে হবে। এটাকে আমার আরেকটা নাম হতে আছে সিজোফেরিয়া বলে, এটা
সিজোফ্রেনিয়া
না, সিজোফেরিয়া না, সিজোফেরি আপনার যে সমস্যাগুলো বলছেন, বাচ্চাকে মারধর করেন, বাসায় অশান্তি লেগে থাকে, বাসায় অনেক কিছু দেখেন, চোখ নেই, কি দেখলেন লাল লাল চোখ দেখেন। আর যদি আমি এটার প্যারানর্মাল ব্যাখ্যা দেই কিবরে ভাই, সেক্ষেত্রে বলবো আপনাকে সেই বাচ্চার যেখানে ছিল ওইখান থেকে সমস্যা আপনাদের উৎপত্তি। আপনি একটু মনে করে দেখেন তো, আপনার যেখানে ছিলেন বাচ্চা নামে যার বাসায় আশপাশে কোনো সিএনজি পাম্প টাম ছিল, সিএনজি পাম্পের সাথে আমি আপনার অনেক কিছু দেখতে পাচ্ছি কানেকশন।
সিএনজি পাম্প আমাদের তো আশেপাশে, হ্যাঁ সিএনজি পাম্প একটু দূরে আছে।
কত দূরে?
স্টেডিয়ামটা আছে না, মিরপুর স্টেডিয়ামটা,
মিরপুর স্টেডিয়ামটা, হ্যাঁ
মিরপুর স্টেডিয়ামের এই সাইডে,
তার রাস্তার উপরে সিএনজি পাম্প,
হ্যাঁ আর ওখান থেকে পাশে
দূরে কোথায় রাস্তা পার হলে সিএনজি পাম্প, এখান থেকে উদ্ভূতি। এখন মানুষ হয়তো বলতে পারে সিএনজি সাথে আপনার সম্পর্ক কি? কবুতর পালে, হ্যাঁ কবুতর নাকি মনে আছে বলছিলাম, কবুতর পালে কবুতরের সাথে কিন্তু অনেক কিছু আসে, তারপর খরগোশের সাথে আসে, আপনারা পাবেন নিজেরা চাইলে, আমি কিন্তু মহান ব্যক্তি না, আপনারা চাইলে পাবেন দ্য ওয়ার্ল্ড অফ জিন। এছাড়া অনেক ধরনের বই আছে পৃথিবীতে, হাজারো রকম বই লেখা হয়েছে জিন নিয়ে, কিন্তু সবার আকিদা একটা, সবার মতামত এক না। তো আমি দেখা যায় একশোটা বই পড়ার পরে আমি একটা মতামতে পৌঁছাই। হ্যাঁ এটাকে পালিশ বলে, যে জিনটা আপনার সাথে আছে সেটাকে পালিশ বলে। আমরা জানি রাত্রেবেলা বাথরুমে এই জিনগুলো থাকে, জিনের খারাপ জিনের উৎপত্তি হচ্ছে বাথরুম। আপনার সিএনজি পাম্পের যে বাথরুমটা ছিল ওটা খুব নোংরা থাকতো জানেন,
এই পাবলিক টয়লেট গুলো কিন্তু এরকমই হয়
না, ওই সিএনজি পাম্পে কিন্তু মানুষ বাথরুম সহজে যেত না।
ও আচ্ছা,
মানে যে সিএনজি পাম্পটা ছিল ওটা শুধুমাত্র গেস্ট এলাউড ছিল, মানে ভিতরে ছিল, চিপার মধ্যে ছিল, আমি যতটা দেখতে পাচ্ছি ওই টয়লেট থেকে লোড পড়ছে। এটাকে পালিশ বলে, পালিশ একটা জাতি, জিনের জাতি, তারা বোকা জিন হয়, তারা কোনো ক্ষতি করবে না, আপনাকে মারধর করবে না, ক্ষতি করবে না, শুধু ভয় দেখাবে,
পরে না
শুধু ভয় দেখাবে। এই জিনগুলা বিশেষ করে ছোট বাচ্চা তারা মেয়েদেরকে ধরে। আবার এই জিনদের একটা স্পেশালিটি আছে, আর আসলে এই জিন না প্রতিটা জিনের স্পেশালিটি আছে, যারা সংসারে অশান্তি লাগায়। শয়তানের সবচেয়ে প্রিয় কাজ হলো সংসার অশান্তি লাগানো, স্বামী স্ত্রীর মধ্যে অমিল তৈরি করা, সব ভালো দেখবেন, খুব ভালো আছেন আপনারা, শান্তিতে আছেন, কোনো কারণ নাই, ইফতার করতে বসছেন সরে গেল, টেম্পার হাই হয়ে গেল,
আমার তো ডিভোর্সের পর্যায়ে চলে আসছে।
হ্যাঁ তো দেখা যাচ্ছে ইফতার করতে বসছেন কোনো কারণ ছাড়াই ঝগড়া, এরকম ব্যাপারগুলো জিনের কাজ, এগুলো খুবই খারাপ জিনের কাজ। অনেক সময় কুফরি কালের মাধ্যমে এগুলো হয়, কেউ তাবিজ করছে, কেউ কুফরি করছে, আবার কুফরি ছাড়াও এগুলো হয়। তখন এগুলো ট্রিটমেন্টও আছে, আল্লাহ তালা যখন অসুখ বসুখ দিয়েছে ট্রিটমেন্টও সেটা দিচ্ছে। আমি আপনাকে বলবো আপনার বাথরুমের যে আয়নাটা আছে এটা একটু খেয়াল করুন ভালো করে।
আমার বাথরুমে আয়না নেই,
বাসায় আয়না নেই আপনার কোনো?
আমার এই ড্রেসিং টেবিল আছে, বাসায়
আয়না, আয়নার কথা বলছি, যদি বাথরুমে কোনো আয়না থেকে থাকে সেটা একটু খেয়াল করবেন, আয়নাগুলো একটু খেয়াল করে খেয়াল করবেন, রাতের বেলা 12টার পর একটু খেয়াল করবেন যে আয়না কিছু দেখতে পান কিনা আপনি।
হ্যাঁ আমি আয়না দেখতে পারি, আপনি যে এক্সিমেন্টটা যখন শুনি, আমি তো রাত লক্ষ্মী বিহার যে কটা অনুষ্ঠান আছে এটা তো 100% আমি রাত 2টা পর্যন্ত এমনি জায়গা থাকি, তো আয়নার সামনে যখন দাঁড়াই তখন অনেক সময় দেখি যে কে জেনে আছে
আয়নার মধ্যে।
হ্যাঁ অনেক সময় কথাও বলি। আর আরেকটা বিষয় বলি, আমার দাদা জিনিসগুলো ইয়ে করতো, সাধনা করতো,
সাধনা করতো,
হ্যাঁ আর হলো আমার শ্বশুর এবং আমার চাচার শ্বশুর তারা কিন্তু এগুলো করে।
আমি এগুলো ফ্যামিলি এখন কথা বলি না, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার শ্বশুর বাড়ির লোকজন ব্ল্যাক ম্যাজিক করে, ওরা জিন নিয়ে করেন, ওরা কাপড় জাদু
কাপড় নিয়ে করে, এবার ডাইরেক্ট মারে ফেলায়,
ডাইরেক্ট মারে ফেলায়, বান মারে।
অনেক ফকিরের কাছে গেছি রিসেন্টলি, আগে 3-4 মাস আগে একজনের কাছে গেছি, অনেক টাকা খাইছে।
যারাই টাকা পয়সা চাবে তারাই আমার কাছে হচ্ছে বলে টাউট আর কি, আমি মনে করি যদি কেউ টাকা পয়সা নিতে হয় সে বলবে আপনি কিনে নিন বাইরে থেকে, এটাই সে বলতে পারে, আপনার অমুক জিনিস লাগবে আপনি কিনে নিন।
তবে একটা বিষয় হলো যে আমি পুরোপুরি বিচ্ছি যখন দোকানদারি করি,
যখন দোকানদারি করি,
হ্যাঁ দোকানদারি করি, তখনও মনে করেন আমার সবসময় মাথা গরম থাকে, কাস্টমারের সাথে লেগে যাই, একটুতে মেজাজ গরম হয়ে যায়।
মাথা গরমের জন্য কি কারণ জানেন? আপনার কি রোজার মাসে এটা বেশি হয়?
রোজার মাসে বেশি হয় বাট আমার এটা সবসময়,
মানে এমনি কি সবসময় তো মাথা গরম,
সবসময়
মাথা গরম থাকতে পারে, রোজার মাসটা কি বেশি
বেশি থাকে? আর একটা হলো স্বপ্নে অনেক কিছু দেখি, আর বেশিরভাগ দেখি নদী,
নদী দেখে,
হ্যাঁ
নদীর পানিটা কি দেখেন, মানে স্রোত আছে নাকি?
নদীর পানি কোনো স্রোত নেই, এক একটা সময় দেখি নদীর পানি অনেক সময় মানে ব্লু কালোর ভিতরে,
ব্লু
নৌকায়, আমি নৌকায় আছি, একজন মাঝিও আছে, এরকম দেখি।
আকাশ কি তখন দেখেন? স্বপ্নে আকাশ দেখেন?
হ্যাঁ আকাশ দেখি।
এর মানে জীবন থমকে গেছে আপনার, জীবন থমকে যাওয়ার একটা সম্ভাবনা আপনার, মানে এই স্বপ্নের মাধ্যমে যদি এই স্বপ্নের ব্যাখ্যা দেয় জীবনটা আটকে গেছে আপনার কোন জায়গায়, জেলখানায় আবদ্ধ হয়ে গেছেন আপনি।
আপনি যেখানে যখন ফোন দিই কিছুদিন পরে আমি স্বপ্নে দেখি যে হলো আমাকে অনেক রকম জায়গায় ভয় দেখাচ্ছে, তো আমি
আমাদের এখানে ওই কোনো কিছু করার চিন্তা ভাবনা করলে উল্টাপাল্টা শুরু হয়ে যায়, এবং এটা শুধু ও না মানে
বাধা দেওয়া হয়, কখনো বোবা ধরতো?
হ্যাঁ
দুবাই থাকতো।
আমি যখন লাস্ট ফিনিশে যার কাছে আসছি ওখানে এসেই মনে করেন একদিক, আর তখন একটা মেসেজ আসছে আমার ঘুম ভেঙে গেছে, আর একটা নদী দেখতেছি পানিটা খুব নীল, পানিটা নীল আর হলো চারদিকে হলো পাহাড় আর পানির ভিতরে অনেক হাতি।
আপনার জীবন থমকে গেছে বুঝছেন, আপনার জীবনটা স্টাক হয়ে গেছে এসে একটা জায়গায়।
আচ্ছা এখানে আরেকটা ক্লিয়ার ভাই, আমার জন্মদাতা যে জন্ম দিয়ে তার ফ্যামিলি থেকে কোনো এফেক্ট আছে নাকি?
আপনি বলছেন আপনার বাবার কথা?
জি,
নুরুল ইসলাম,
নজরুল ইসলাম। এটা কিন্তু তার হলো মানে দ্বিতীয় নাম,
প্রথম নাম কি ছিল?
প্রথম নাম হলো হলো নারায়ণ চক্রবর্তী,
হিন্দু ছিল। খুব ক্রিটিক্যাল কেস কি ভাই বুঝছেন, বাবা কি ভালোবাসেন না?
আমি এমন পর্যায়ে আছি তাকে আমি যদি সামনে পাই
মেরেই ফেলবেন।
হ্যাঁ,
আমার
মা থেকে না পড়ে তা সে আরেক জায়গায় হলো বিয়ে করছে। আমি আসলে
আপনার মা কিন্তু খুব কষ্ট করছে জীবনে জানেন,
কষ্ট মশায় অনেক
মারাত্মক কষ্ট
এখনো করতেছে।
এবং আপনার মা যদি জীবিত না থাকতো আপনার আজকে ভিক্ষা করতেন জানেন,
রাইট?
এখন আসলে হিব্রিয়া ভাই ওনার সমস্যা হাফ প্যারানর্মাল হাফ নর্মাল হাফ
সামাজিক
হাফ অ্যাবনর্মাল
সবকিছু মিলিয়ে আসলে অবস্থা দাঁড়িয়েছে।
সেক্ষেত্রে ওই যে পালিশ যে নামক জিনটা সেটা থেকে ওনাকে উদ্ধার করতে হবে এবং পারমানেন্ট ভাবে করতে হবে। উনি অলরেডি করতে বললো অনেক ওদের কাছে গেছে, ট্রিটমেন্ট দিচ্ছে, তাবিস্তম্ভ হতে পারে দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, হয়তো দুদিন ভালো থাকে আবার আবার অবস্থা টাইট। এটাই হয় বাংলাদেশে। আমি কিন্তু হুজুর কবিরাজকে খারাপ বলতেছি না, তারা ভালো, আমি কোনোদিন তারা খারাপ বলি না। হিব্রিয়া ভাই
হুজুর কবিরাজ বলতে আমরা আসলে যেটা বোঝাচ্ছি সেই অর্থে ভণ্ড হুজুর কবিরাজ, অবশ্যই দিনদার এলএম যারা আছেন অনেক কিছু তারা অসাধ্য সাধন করেন। হুমায়ুন আহমেদের একটা নাটকের গল্প বলতে চাই, এখানে নাটকটার নাম মনে করতে পারছি না, এক লোকের সম্পর্কে এরকম একটা কথা উঠে গেল গ্রামে যে এই লোকটা পায়ে আগুন জ্বালাতে পারে এবং আগুন জ্বালিয়ে সে অনেক কিছুই করে। তো মোটামুটি সবাই এরকম এক গ্রাম দুই গ্রাম সে পুরা এলাকার লোক জানে যে এই এই লোক ফাঁকা একটা বাড়ির মধ্যে থাকে জঙ্গলের মধ্যে এবং সে পায়ে আগুন জ্বালায় মোটামুটি সবকিছু করে। তো হঠাৎ করে একদিন এক সাংবাদিক এই খবর পেয়ে সে ওই গ্রামে যায়, যাওয়ার পরে দেখে যে আশেপাশে কোনো লোকজন নাই, এরকম একটা নির্জন বাড়িতে এই বুড়া লোকটা থাকে এবং তাকে গিয়ে জিজ্ঞেস করতেছে আপনি নাকি পায়ে আগুন জ্বালাতে পারেন? তো বুড়া লোকটা বলে কোথেকে কিনে আসছো, আমার আমার সম্পর্কে লোকজন সেরকম সবসময় আজে বাজে কথাবার্তা বলে, আমার পাগল সাজায় বসায় রাখছে, তোমরা এগুলাই বিশ্বাস করে আসছো, এগুলো কথার কোনো ভিত্তি নাই। শেষ পর্যন্ত সে সাংবাদিককে কনভিন্স করে পাঠায় দেয় যে না আসলে ওনার সম্পর্কে মিথ্যা ঘটনার কথা রটতেছে। লাস্টের শটটা হচ্ছে যখন সাংবাদিক চলে যায় তখন চুলার মধ্যে পাটা ঢুকায়
লোকটা,
হ্যাঁ চুলার মধ্যে পাটা ঢুকায় এবং পাতে অটোমেটিক্যালি আগুনটা জ্বলে ওঠে, ওই আগুনে ভাতটা সিদ্ধ করে সে। এবং তার পরের শটটা হচ্ছে তার ফেসের দিকে ধরা হয় অদ্ভুত টাইপের একটা হাসি দেয়। কোন পর্যন্ত সায়েন্স? সায়েন্সটা হচ্ছে সাংবাদিকের ওই ওখান থেকে ওই লোকটার কাছ থেকে অপ্রত্যাশিতভাবে ফিরে আসা পর্যন্ত। এর পরেরটুকু হচ্ছে আগুন জ্বালানো, সেটাও হয়তো বা সায়েন্স
অসম্ভব
না, সেটা সায়েন্সের জায়গা থেকে এখন অসম্ভব, হয়তো ভবিষ্যতে কোনো একদিন আবিষ্কার
সম্ভব হবে। যেমন আমরা জানি সোডিয়াম দিয়ে আগুন জ্বালানো যায়, হাত পা জ্বালানো ম্যাজিক ট্রিক।
সো সেই জায়গাটা থেকে আসলে বিজ্ঞান
অনেকগুলো দেশ ঘুরছে, এমন এমন জায়গায় গেছি, এমন মানুষ দেখছি, মিরাকল ম্যান যেটাকে বলি আমরা, তাদের মধ্যে কিছু পাওয়ার আল্লাহ দিয়ে দিচ্ছে। যেমন ধরেন খুব দ্রুত দৌড়ানোর পাওয়ার, আমি মনে করি সে ঘোড়ার চেয়ে স্পিডে দৌড়ায়, কিন্তু সে অলিম্পিক খেলে না। এরকম অনেক মানুষ দেখছি পানির নিচে সে ডুবে থাকতে পারে অনেকক্ষণ, পাঁচ মিনিট পর্যন্ত পানির নিচে সে দম বন্ধ করে ডুবে থাকে, যেটা ইম্পসিবল। এরকম আসলে মিরাকল পৃথিবীতে আছে। তো ভাই আপনার এই যে সমস্যাগুলো বললেন, আপনার কি মাঝে মাঝে মন চায়, এখন কি মন চায় যে আমি যদি কোথাও গিয়ে ঘুরে আসতে পারতাম, দূরে কোথাও চলে যেতে পারতাম, ভালো লাগতো?
হ্যাঁ আমার ঘোরা খুব শখ।
আপনার ব্যবসা কিন্তু লস যাবে বেশ কিছুদিন ধরে, হ্যাঁ সবার ব্যবসা আপ ডাউন হয়, কিন্তু আপনারটা বেশি হবে, কিছু ভালো লাগবে না আপনার, কিছু করতে মন চাবে না।
না নিশ্চয়ই, আপনি যেহেতু রেজাভাইয়ের কাছে এসছেন উনি হয়তো কিছু সাজেশন আপনাকে দিবে, বাট আমরা আবারও বলবো এই বিষয়গুলো পুরোপুরি অবৈজ্ঞানিক। প্রথমত ডক্টরের কাছে যান, নিজে থেকে দোয়া করেন, নিজের ধর্মমতে যেটা যেভাবে প্রার্থনা করা উচিত সৃষ্টিকর্তার কাছে সেভাবে প্রার্থনা করে আপনি সেটা অর্জন করেন। আর কিছু মানুষ থাকেন যাদেরকে হয়তো সৃষ্টিকর্তায় কিছু বিশেষ গুণ দিয়ে দেন, সেই মানুষজনদের আশীর্বাদ পেলে হয়তো জীবনটা অনেক বেশি সুন্দর হয়, কিন্তু বিষয়টা অনেক বেশি অবৈজ্ঞানিক। ওকে আমরা এই পর্যায়ে বিরতি নিতে চাই, আর প্রথমে যখন বলছিলাম
একটা কথা বলতে চাই, যারা এই মুহূর্তে আমাকে শুনতেছেন হয়তো লক্ষ লক্ষ মানুষ, পাবলিক যতই করেন কি আমাকে বিশ্বাস কম করে, এই জন্য আজকে আমি হয়তো বিরতির পরে আজকের এপিসোডটাতে আমি একটা ভিডিও করব, সেই ভিডিওতে পুরো ব্যাপারটা থাকবে। আজকে আমি কিবরিয়া ভাইকে ইনভাইট করব, আপনারা সরাসরি ভিডিও দেখতে পারেন আমাদের পেজে, পেজটার ঠিকানা হচ্ছে
www.facebook.com/dorteam DAARTEAM, এই পেজটার ইউআরএল চেঞ্জ হয়ে গেছে এবং এটা শুধুই এখন থেকে ডর নামে পরিচিত হবে এই পেজটি, কিন্তু ইউআরএলটা হচ্ছে ডর টিম নামে, কারণ 150তম পর্ব থেকে মূলত ডরের মধ্যেই একটা বড় পরিবর্তন আসবে, ডর ট্যারোট বিষয়টা একটু অন্যভাবে আসবে। সো পেজটির নাম হচ্ছে শুধুই ডর, এবং আমাদের যে পেজটি আছে সেই পেজটির ইউআরএল আপনি যাবেন www.facebook.com/daartem.team নামে আপনি আগের পেজটি পেয়ে যাবেন, ওখানে আপনি লাইক দিয়ে দেবেন। ওই পেজটি দিয়ে আমরা ফেসবুকে এই মুহূর্তে ভিডিওটা দেখাবো যেটা দেখাতে চাচ্ছি রেজা ভাই একটু পরে। আর আরেকটা বিষয় বলি, আগের যে ইউআরএলটা ছিল ওই ইউআরএল এ খোঁজ করলে আপনারা রাব্বি রেজা নামে একটা পেজ পাবেন যেটা রেজা ভাইয়ের নিজের পার্সোনাল পেজ, ওখানে আপনারা সরাসরি রেজা ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন। ওকে, সেটা হচ্ছে www.facebook.com/daartarot। মাত্র 4 মিনিটের ব্রেক, 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি।
ডর মানে ভয়।
ওকে প্রিয় শ্রোতা, আমরা বিরতির পর আবারও ফিরে এসেছি এবং লোবান ভাই এই মুহূর্তে আমার সামনে সেলফোন ক্যামেরা ধরে আছে এবং সেখানে যা হবার হচ্ছে আপনারা তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর রেজা ভাইকে একটু দেখাই দাও, উনি কি চ্যালেঞ্জ দিয়েছেন আমাকে হিপনোটাইজ করার জন্য। কিছুক্ষণ আগে উনি ফেসিয়াল করে এসেছে রোজা রমজান মাস। ওকে,
ব্যাপারটা হচ্ছে বিশ্বাস করে না কোনো ভাবেই।
আপনি মাইক্রোফোনটা নিয়ে বলুন, রেকর্ড হবে না।
আচ্ছা, কিবলি আহমেদ কোনো ভাবে আমাকে বিশ্বাস করে না, হয়তো করেন জানি না, আসলে মনে মনে করে, হয়তো বাস্তবে করে না, স্বীকার করে না কখনো। মানে ওনার কাছে আমিও, আমার বউর কাছে যেমন আমি বুয়া, দেবের কাছে আমি বুয়া। তো আমি আজকে বলছি ওনাকে চ্যালেঞ্জ যে আজকে ওনাকে আমি সরাসরি হিপনোটাইজ করব এবং এটা রেকর্ড করতেছি। আমার যদি রেকর্ড যদি লাইভ হওয়া সম্ভব হইতো আমি লাইভ করতাম, যেহেতু মানে সিচুয়েশনের ব্যাপার আছে এই জন্য আমরা রেকর্ড করে দিচ্ছি,
রেকর্ড করে ভিডিওটা আমরা
ছাড়ব, এখন একটু পরে আমরা ছাড়তেছি। আমার মোটরসাইকেল একটা হেলমেট আমি লক করি, মোটরসাইকেল চালাই তো আমি, তো হেলমেটটা আমি তালা মারে এ নাম্বার লক দিয়ে কম্বিনেশন লক,
লকটা একটু দেখো কাছে গিয়ে, দেখো কাছে গিয়ে দেখো,
কম্বিনেশন লক মানে হেভি লক, এটা অনেক ভারী, সাউন্ড শোনাবে এখানে, দেখেন ভাই অনেক ভারী লক, মানে এটার ওজন না হলেও হবে 250 গ্রাম, হেভি ওয়েট এটা, এটা বিদেশ থেকে নিয়ে আসা। এটা হেলমেটটা লক করা হয়, তো এটা নাম্বার ছাড়া খুলবে না, যতক্ষণ পর্যন্ত নাম্বার না মিলবে এখানে, যতক্ষণ নাম্বার চারটা নাম্বার না মিলবে সে তালা কিন্তু খুলবে না। হ্যাঁ, তো আমি এই নাম্বার চারটা নাম্বার কি ড্রাইভার ব্রেনে পাঠাবো, যে কোনো ভাবেই হোক আমি পাঠাবো, উনি এটা খুলবে নিজে নিজে। উনি এখন নাম্বার, কেউ নাম্বার জানে না, আমি ছাড়া নাম্বারটা কেউ জানে না।
আচ্ছা, আপনি তো আগে তালাটা আমাকে
আপনি চেক করেন তালাটা।
আচ্ছা, এটাকে ভিডিও হচ্ছে, তার আগে আমি দেখি নিজে নিজে ট্রাই করে খুলতে পারি
কিনা। আপনি যেভাবে ইচ্ছা খুলেন চেষ্টা করেন,
একটু ক্লোজ আসো, আপনি একটু দেখেন,
আপনি চাইলে শক্তি প্রয়োগ করতে পারেন।
বেসিক্যালি আপনারা নিশ্চয়ই এই নাম্বারগুলোর সঙ্গে পরিচিত এবং এই যে ব্র্যান্ডের, যে ব্র্যান্ডের তালা সেটার সঙ্গে পরিচিত,
বাইরের তালা, অনেক
বাইরের তালা, এবং ফ্যাক্ট হচ্ছে এটা, সেটা খোলে না। আচ্ছা, অডিওতে যারা শুনছেন তারা বুঝতে পারবেন না, আমি বলবো যে ফেসবুকে চলে আসার জন্য, ভিডিওটা দেখার জন্য, তাহলে বুঝতে পারবেন আসলে ঘটনাটা কি ঘটতেছে। উনি যেটা বলতে চাচ্ছে যে এখানে চারটা নাম্বার লাগবে, কারণ চারটা, এখানে চারটা হচ্ছে কি বলা যায় এটাকে, অ্যালগোরিদম, চারটা আছে এবং সেই চারটা নাম্বার উনি আমার ব্রেনে পাঠাবে এবং তারপর এটা খুলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি সেটা দিয়ে নাকি খুলবো। এখানে দুইটা জিনিস হতে পারে, একটা হচ্ছে পারে জিনিসটা রিমোটলি কন্ট্রোল বাই হিম,
আমার হাত,
না না পিছন দাঁড়াবে না, আমি সেটা চেক করে দেখবো। আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে সত্যি সত্যি সেটা সম্ভব, আমি আসলে জানি না কোনটা হবে, তবে আমি যদি সত্যি সত্যি মিরাকল কিছু ঘটে তাহলে আমি আপনাদেরকে অবশ্যই সেটা বলবো। ওকে, সেটা দেখা যাবে এবং আপনাদেরকে বলবো যে ফেসবুকে এসে ভিডিওটা দেখার জন্য আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/daartem daartem পেজটি আছে ডর নামে, এখানে ভিডিওটা আমরা আপলোড করছি।
আচ্ছা, মানুষ তো আমার হাতটা উপরে তো রাখা উচিত, আমার হাতটা, আমার হাতে কিছু নাই ভাই, আমার দাঁড়াইছি,
মাইক্রোফোনটা নিয়ে দাঁড়ানো আমার সমস্যা,
মাইক্রোফোন লাগবে না। আচ্ছা, আমি দাঁড়াইছি ভাবে কি ব্যাপার সামনে এখানে, মানে অনেকেই ভাবতে পারেন যেমন ওনাকে শিখাই দিতে পারি, স্বাভাবিক যেহেতু ভিডিও হচ্ছে, আসলে শিখাই দেওয়ার কিছু নাই, কারণ এটা পুরাটাই আসলে গেস্ট নিয়ে করলে ভালো হইতো।
আমি বেশ কয়েকবার ট্রাই করছি এই যে উল্টা পাল্টায়, তুমি কি ভিডিওটা ভালো করে নিতে পারছো না, কিন্তু
লাল দাগ দেখছেন, লাল দাগ, লাল দাগ বরাবর হবে,
তুমি এই পাশে চলে আসো, এই পাশে চলে আসো, না ভিডিওটা যেভাবে আছে সেভাবে, আমার হাতের দিকে ধরো, আমার ফেসের দিকে ধরো, এটা একটু জুম করো, কাছাকাছি আসো, তালাটা কাছাকাছি আসো,
তালাটা দেখাতে পারেন,
আসো,
একটা লাল দাগ আছে, লাল দাগ
তোমার হাতের, এই জন্য আসে না,
লাল দাগ,
এই যে দেখেন, আমি একটা জিনিস দেখাচ্ছি,
লাল দাগ
দেখেন আপনারা, 8711 যদি চেঞ্জ করতে চাই 2911 হয় না, একটু এদিক ওদিক করলাম এই লাল দাগ অনুসারে হচ্ছে না। না অনেকে আবার মনে করতে পারে যে আপনার সঙ্গে আমি বোধহয় কারসাজি করে কোন একটা কিছু করছি, এইটুকু জায়গায় আমরা বিলিভ করাতে পারবো না, এটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। আসলেই হচ্ছে না। নাও আপনি কি করতে যাচ্ছেন?
মোবাইলটা হাতে আপনার,
মোবাইলটা হাতে নিব, মোবাইল তো অনেকগুলা, কোনটা নিব?
যেটা মন চায়, যেটা যেটা অ্যাক্টিভ, যেটা ইউজ করেন।
আমার মোবাইলটা কই অ্যাকচুয়ালি? ও একটা করে একটা একটা তো রেকর্ড হচ্ছে, আরেকটা হচ্ছে এইটা। হ্যাঁ হ্যাঁ বলেন।
আপনার খুব ঘনিষ্ঠ কোন বন্ধু যে ফোন ধরবে,
হ্যাঁ
এরকম কারোর নাম বলেন যে ফোন ধরবে, বন্ধু হোক আত্মীয় হোক কোনো সমস্যা নাই, যে ফোন ধরবে আপনার।
আমি চাইলে আমার ওয়াইফকেই ফোন করতে পারি।
আচ্ছা, ওয়াইফকে ফোন দেন তাহলে। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং কিন্তু, দাদা এই মুহূর্তে দেখতেছেন ভিডিওতে তারা কি ভাবে ওনার ওয়াইফকে ফোন দিতে, তার নাম্বারের জন্য লাউড স্পিকার দিয়েন, ভাবি নাম্বারটা বলবে তাহলে বিপদ।
তুমি পাশে আসো না। হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ? আচ্ছা, আমরা একটা মজার গেম খেলতেছি, আই ডোন্ট নো যে এটা কতটুকু কি হবে না হবে। আপনার এরপর বলেন, রেজা ভাই বলেন কি করতে হবে। তুমি স্ট্যান্ড বাই থাকো, ওকে?
ভাবি আপনার নিজের অথবা নিজেরটাই বলেন, আপনার জন্ম সালটা শুধু বলতে হবে, সালটা। যদি আপনারটা বলতে না চান, আপনার যে কোনো বান্ধবীটা বলতে পারেন, বা আপনার কোনো কাজিনটা বলতে পারেন, ইচ্ছা। হ্যাঁ, কেটে ভাই লিখে ফেলেন,
লিখতে হবে না।
1989 হয়তোবা সেটাই আপনার জন্মশালটা আমি সেভ করে রাখছিলাম সেখানে, কারণ এই তালা নাম্বারটা আগে থেকে সেট করা যায়, এটা তো জানেন কিবরা ভাই, নাম্বার চেঞ্জ করা যায়।
ওকে,
এখন চেক করা হোক।
1989
নিচে রেখে দেন,
মোবাইলটা নিচে রাখি। 1989 প্রথমে এক আসবে, আস্তে আস্তে পুরোটা, একের পরে নয় আসবে, 19
কি মনে হয় পারে,
আপনি একটু অদ্ভুত টাইপের আছেন এটা আমি জানি, 1989 হ্যাঁ, এরপর কি করতে হবে? তামদিলি খুলে যাবে।
আমি জানতাম কি বলবে, ভাই 1989 বলবে,
নরমাল ফেসে ধরো। এটা কিভাবে সম্ভব?
আগে থেকে সেট করে নিয়েছি বাসা থেকে, 1989
আপনি আগেই সেট করে
নিয়েছেন? করে নিয়েছি, কাই তাল নাম্বার সেট করা যায়। আমি জানতাম আপনি 1989 বলবেন, আপনি ভাবে কি ফোন দিবেন, ওনার ডেট অফ বার্থ বলবে, এবং
কিন্তু ওর প্রোফাইল বা ফেসবুক ঘেটেও তো আপনি বের করতে
পারবেন,
প্রোফাইলে তো এগুলো সবগুলো পুরোটাই হিডেন। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটলো এখন, আমি তোমাকে বাসায় এসে বলবো। হ্যাঁ, এটা পুরোটাই ভিডিওতে তুমি দেখতে পাবা ফেসবুকে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে বাই। ফার্স্ট অফ অল, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং টু মি। আমি আবারও বলতেছি, এই মানুষটার মধ্যে ঝামেলা আছে। ঝামেলাটা কিরকম ঝামেলা, যারা খুব কাছাকাছি থাকেন তারা বুঝতে পারবেন, নইলে বুঝতে পারবেন না। ভিডিওটা কি হচ্ছে নাকি কোনো ঝামেলা ফেললে? ওকে ওকে, সো নাথিং টু সে, ইট ইজ পসিবল বাই হিম। প্যারানোমাল বিষয়টা অন্যরকম, এটা আসলে এইভাবে তালা ফেলে বিলিভ করাটা খুব মুশকিল। ভাই আপনি ক্যামেরা করলেন, এটা ট্রিকটা আমার শিখাইতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ যারা এতক্ষণ ছিলেন। বাট এটা পসিবল কেমনে, এটা কেমনে সম্ভব? থ্যাংক ইউ সো মাচ। ওকে, যেটা আসলে হলো সেটা খুব ইন্টারেস্টিং বলবো আমি, খুব ইন্টারেস্টিং। এবং রেজা ভাই আরো যেটা বলতে চাচ্ছে সেটা হলো যে বোধহয় অন্য কোন তালাই নেই,
বাজার থেকে তালা কিনে এসেছেন না? এটা আমার মোটরসাইকেলের তালা, হেভি লক আর কি, দামি লক।
আচ্ছা,
যে কোনো তালা কিনে নিয়েছেন? আমি নাম্বারটা সেট করবো আগে থেকে, তারপর আপনাকে এরকম আজগুবি প্রশ্ন করবো, আপনি লক খুলবেন।
কিছু বিদ্যা শিখতে হবে তার কাছ থেকে। ওকে, চেষ্টা করে যাচ্ছি। প্রিয় শ্রোতা, আরেকটি বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে প্যারানর্মাল ওয়ার্ল্ড এটা আসলে অনেক শক্তিশালী একটা ওয়ার্ল্ড যদি আপনি বিশ্বাস করেন। তবে এই বিষয়টা নিয়ে যাতে কম জ্ঞান আছে, কম জ্ঞান আছে, এগেন আমি রিপিট, কম জ্ঞান আছে। বিশেষ করে ফেসবুকে আমি অনেককেই দেখি যারা এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলেন, অনেকভাবে বলার চেষ্টা করেন, তাদের থেকে একটু সাবধান থাকবেন। কারণ জানা শোনা একটা বিষয়, আর একটা হচ্ছে চর্চা করা অন্যরকম আর একটা বিষয়,
অনেক সময় নিয়ে খেলা,
আগুন নিয়ে খেলাটা অন্য বিষয়। কারণ একটা কথা আছে, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। হ্যাঁ, আপনার হাতে একটা শক্তি আছে, সেই শক্তিটা যদি আপনি নিয়ন্ত্রণ করতে না জানেন তাহলে সেই শক্তিটা কিন্তু আপনাকে ধ্বংস করে দেবে। সুতরাং এই ধরনের লোকজন থেকে একটু সাবধানে।
আপনার এই কথার প্রেক্ষিতে আমি কথা বলতে চাই।
জি ভাই,
একটা ছেলেকে আমি চিনতাম, ওর বাড়ি সুনামগঞ্জের কাছে আর কি, সুনামগঞ্জ শহরের একটু দূরে, আমি জায়গাটা আমার মানে আমার এলাকার, ছোটবেলা থেকে তারা চিনতাম।
ওকে,
তার বয়স আজকে 30-31 বছর বয়স। সে যেটা করতো ছোটবেলা থেকে আমাকে দেখতো, সেও বলতো যাবে আমি ব্ল্যাক ম্যাজিক করতে চাই, কালো জাদু করতে চাই, কালো জাদুতে পাওয়ার বেশি। তার মধ্যে আসলে কালো জাদুতে পাওয়ার বেশি না, আল্লাহর কালামে পাওয়ার বেশি। সে বলতো দেখো তুমি যত মুভি দেখবা সবগুলো দেখবা গুন্ডার শক্তি বেশি থাকে, নায়ক জিতে কিন্তু শক্তি থাকে বেশি গুন্ডার, সে ব্ল্যাক ম্যাজিক শিখতে চাবে, শিখবি আর কি, সে বলতে শিখো তুমি যদি চাও, কিন্তু শিখা ঠিক না, শিখো। তো এটা হচ্ছে 2000 সালের কাছাকাছি সময়, 2000 সাল, তখন আমি তখন স্টুডেন্ট, আমি পড়াশোনা করি, তখন বহুদিন তার সাথে গ্যাপ হয়ে গেল আমার। গ্যাপ হওয়ার পর 2000 সাল তার সাথে দেখা হয় আমার
ঢাকায়,
মন্দির শঙ্করে দেখা হয় তার সাথে, ম্যাট্রিক ম্যাট্রিক পরীক্ষা দিব আর কি, ঢাকায় দেখা হয়। তো জিজ্ঞেস করলাম কি অবস্থা তোমার, তো তার বেশ চেঞ্জ হয়ে গেছে, গেট আপ চেঞ্জ হয়ে গেছে, চোখের মধ্যে সুরমা লাগানো, পাঞ্জাবি লাগানো, মানে অন্যরকম গেট আপ, যেখানে সে খুব নর্মাল ছিল। তখন সে বলতে স্যার আমি তো অনেক কিছু পারি, মনে মনে অনেক কিছু করে ফেলতে পারি। আমি কি বলো কি আসলে, হ্যাঁ কত বছর হলো, 3 বছর হয়েছে আমি এক্সপার্ট হয়ে গেছি, মানে সেই প্র্যাকটিস করেছে বহু বছর, ওর ফ্যামিলি সহ থাকে, বউ আছে, বাচ্চা। তো ওদের বাসায় গেলাম, জিজ্ঞেস মানে কোনো না কোনো ভাবে যোগাযোগ হয়েছে আর কি, বাসায় গেছি, দেখি সে প্যারালাইসিস, সে বিছানায়, তো দুইটা পাই কাজ করে না, সে আমাকে দেখতেছে, তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়তেছে, মানে আমার কষ্ট লাগছে খুব ব্যাপারটা দেখে, যে আসলে আমার ছোটবেলার বন্ধু বলা যায়, আবার পরিচিত এলাকার পরিচিত বলা যায়। তাকে শুধু এই কথাটাই বললাম যে তোমাকে মানা করছিলাম এগুলা করতে, তুমি কেন করতা? সে চোখ দিয়ে পানি পড়তো, স্যার বলতেছে যে রাতের বেলা ঘুমের মধ্যে নাকি সে দেখছে তারে বেশ কয়েকজন লোক ধরে, কুঠার আছে না কুঠার, গাছ কাটে যে, ওগুলো তার পায়ের মধ্যে নাকি কুপাচ্ছিল, ঈশ্বর স্বপ্ন দেখছে, সকালে উঠে সে প্যারালাইসিস, এখনো সে প্যারালাইসিস, ডাক্তার ডাক্তার অনেক টাকা পয়সা খরচ করছে, ফ্ল্যাট ট্যাট ঢাকায় কিনছে, মানে টাকা পয়সা ভালো হয়েছে তার,
লাভটা কি হলো?
ডাক্তার সিঙ্গাপুর মধ্যে গেছে, সে মাউন্ট ভ্যালি দেবে হাসপাতালে, বলছে যে হয় পাকে দিয়ে ফেলতে হবে অথবা কোনোদিন সে হাঁটতে পারবে না।
জি, এই বিষয়গুলো একটু খেয়াল রাখা জরুরি, মানে এমন কিছু করবো না যাতে মানুষের ক্ষতি হয় এবং এতে করে নিজেরই ক্ষতি হবে। ওকে, অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা এখানে উপস্থাপন করবার জন্য। একটা বিষয় একটু বলি, কারণ বিষয়গুলো অনেক সেন্সিটিভ, তো অনেক মানুষই বিশ্বাস করেন, সুতরাং তাদের বিশ্বাস নিয়ে কেউ যেন আমরা এই ধরনের কোনো কাজ না করি। রেজা ভাই আসলে অনেক পড়াশোনা করেন, সে জায়গা থেকে হিজ আ রিসার্চার, উনি যেটা বলবেন সেটা যে সমালোচনার ঊর্ধ্বে তা কিন্তু না। আপনারা চাইলে এটা নিয়ে মতামত প্রকাশ করতে পারেন, আলোচনা করতে পারেন, সমালোচনা করতে পারেন, এবং আমরা সবসময় বলি বিশ্বাস করেন না, বিশ্বাস না করলেই বরং আপনার জন্য ভালো। ওকে,
আর একটা কথা আমি বলে দিই, একটা শুধু এক লাইনে, যে আমি সব জানতাম না, বা আমি সবকিছুর ঊর্ধ্বে না, আমি একজন মূর্খ মানুষ, আমি স্টুডেন্ট মাত্র, মানে এইসব জিনিসের শুধুমাত্র স্টুডেন্ট, আমাকে বিশ্বাস করা বা আমার পিছনে দৌড়ানো এটা পুরোটা একটা বোকামি, আর কিছুই না।
ওকে, আমরা বেশ কয়েকটা মেইল পড়তে চাই, অনেকগুলো মেইল এসেছে। হাফেজ শরীফুল ইসলাম লিখেছে, আরজি কিবরিয়া এবং রেজা ভাই, আমি হাফেজ শরীফ, ঢাকার এক নামী মাদ্রাসার না মৌলানা পড়ছি, আমার ফোন নাম্বার এটা। আমার পারিবারিক সমস্যাগুলো এ পর্যন্ত 20-40 হাজার শেষ, কিন্তু কাজ কিছু হয়নি, মানে টাকা পয়সা খরচ করার কথা বলতেছে। এখন আপনার উপর ভরসা, ভালো করবে আল্লাহ, যদি সম্ভব হয় সমাধান করবেন প্লিজ। জানি টাকা নেন না, আমরা দুই ভাই হাফেজ, ঢাকাতে তারাবি পড়াবো, আপনার জন্য দোয়া করব, প্রাণ খুলে ইনশাআল্লাহ। সমস্যা নাম্বার এক, আমার দুই বোন বিয়ে হচ্ছে না, কবিরাজ বলে কেউ বন্ধ করে রেখেছে বিয়ে, কিন্তু কেউ ছাড়াতে পারছে না। দুই, আমাদের তেঁতুল গাছে 4টা জিন আছে, আমার মা এবং বোনের সাথে আছে, কেউ ছাড়াতে পারে না, এখন তারা কি বিয়েতে বাধা দিচ্ছে? তিন, আমার ছোট ভাই হাফেজ কি যেন তাকে বাঁধ মেরেছিল। চার, আমার ঘরে মাঝে মাঝে তাবিজ পাওয়া যায়, কে যেন তাবিজ চালান করে। কি বলার আছে? এই যে বিয়ে না হওয়া মানেই হচ্ছে একটা প্যারানর্মাল সমস্যা, যেগুলো থেকে মানুষের
বিয়ে না হওয়া মানে অনেক কারণ থাকতে পারে, অনেক কারণ, আনলিমিটেড কারণ থাকতে পারে। মেয়ে চাচ্ছে, যেমন আজকে একটা লোক আসছে আমাদের কাছে, দেখছেন অফ ইয়ার, একটা বৃদ্ধ লোক, উনি এখানে বিয়ে করেন,
বিয়ে করেন।
আমি তো ওনাকে উদাহরণ দিলাম যে আমাদের রেলমন্ত্রী বিয়ে করতে পারে, আপনি কেন পারবেন না? যেহেতু মেয়ে মানুষ, আমরা জানি পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে অর্ধেকের বেশি মেয়ে, মানে যদি আমি ধরি 4 ভাগের 3 ভাগ মেয়ে, 1 ভাগ ছেলে। দেখবেন জার্মানিতে 80-90 লক্ষ মেয়ে বেশি, ফ্রান্সে 1 কোটির কাছাকাছি মেয়ে বেশি, বাংলাদেশে দেখবেন আপনি প্রায় 50 লাখ মিনিমাম হবে ছেলের তুলনায় মেয়ে বেশি, পৃথিবীতে আলটিমেটলি মেয়ে বেশি। কথাটা লম্বা করতে হচ্ছে আমার ব্যাপারটা কি ভাই, অনেকে যখন জানে যে গর্ভে মেয়ে বাচ্চা, সেখানেই তারা গর্ভপাত করে ফেলে, এটা খুবই অন্যায়,
চরমতম ভয়াবহতম অন্যায়,
ভয়াবহ অন্যায়। তো আমরা জানি যে ছেলে এবং মেয়েদের মধ্যে, ছোট শিশুর মধ্যে ছেলেদের ইমিউন থেকে মেয়েদের সিস্টেমটা স্ট্রং, মানে ছেলেরা বাঁচে কম, মেয়েরা বাঁচে বেশি। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে হাজবেন্ড মারা গেছে, ওয়াইফ জীবিত, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। যুদ্ধক্ষেত্রে চিন্তা করেন, ছেলেরা বেশি মারা যাচ্ছে, গাড়ি অ্যাক্সিডেন্ট, কার অ্যাক্সিডেন্ট, যে কোনো ধরনের দুর্যোগ বা বন্যা হয়েছে, উদ্ধার করে মেয়েরা উদ্ধার করতে গেছে, সেখানেও ছেলেরা বেশি মারা যাচ্ছে, মানে আলটিমেটলি পৃথিবীতে মারা যাচ্ছে বেশি ছেলেরা মেয়েদের তুলনায়, কম্পারেটিভ টু গার্লস। তো এই জন্য মেয়ের সংখ্যা বেশি, মেয়ের সংখ্যা বেশি থাকার কারণে আমার কাছে পার্সোনালি মনে হয় এই জন্য বিয়েতে সমস্যা হচ্ছে, মানে ছেলে খুঁজে পাওয়া কঠিন হয়ে যাচ্ছে দিন দিন। এমনকি মেয়েরা কি পাবলিক প্রপার্টি হবে? কখনো না। সেই জন্য কিন্তু আল্লাহ বলছে চারটা বিয়ে পর্যন্ত করা যদি অনুমতি থাকে, মানে আগের
স্ত্রীর অনুমতি যদি থাকে।
এটাই বলবো যে আসলে আপনারা হতাশ হবেন না বিয়ের জন্য, ইনশাল্লাহ আল্লাহ যদি চায় কেন বিয়ে হবে না।
আর বাকি বিষয়গুলো যে অমুক কাছে জিন আছে,
জিনের ব্যাপারটা তেঁতুল গাছের জিনের ব্যাপারটা আমি নিজের চোখে দেখা শুনলাম যে আমার সাথে একটা ঘটনা।
এটা কি মানে তেঁতুল গাছের সাথে কোনো
সম্পর্ক সাথে থাকে?
সম্পর্কটা কি?
সম্পর্কটা হচ্ছে যে কোনো তেঁতুল গাছ যে কোনো টক গাছের থাকে, টক
মানে আবার এরকম শুনতাম যে গ্রামাঞ্চলে শেওড়া গাছেও থাকে।
হ্যাঁ, শেওড়া গাছে থাকে, শেওড়া গাছে পাতাটার জন্য থাকে। কেন জানে জিন বিভিন্ন সাইজ দিতে পারে, রূপ নিতে পারে। শেওড়া গাছে দেখবেন বৃষ্টি হলে গাছের পাতা নিচের অংশ ভিজে না, অন্য অন্য গাছে পাতা সব ভিজে যায়, উপর নিচে সব ভিজে যায়। বড়ি গাছ দেখবেন
পাতা, কচু গাছে তো হয় এই জিনিসটা,
কচু গাছে হয়, কচু গাছ অনেক কিছু থাকে। ধরো দেখবেন আপনি অনেক গ্রামে বাচ্চারা কচু গাছ কাট কেটে ফেলে, এমনি কেটে ফেলে, ফাও কেটে ফেলে, ফতানি করে। ওরা রাত্রিবেলা ভয় পায়, ছোট ছোট বাচ্চারা দেখবেন কচু গাছ নিয়ে ছিঁড়ে হাত নিয়ে খেলাধুলা করে, তখন সময় ভয় পায় তারা।
তো আমরা যিনি লিখেছেন তার জন্য দোয়া করি, এবং আমি বারবারই বলবো দিস ইজ ভেরি নন সায়েন্টিফিক থিং, বিশ্বাস করবেন না এগুলা। এগুলা বিশ্বাস করলে মানে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি বিশ্বাস করি না, তারপরও আমার ইলেকট্রিসিটি চলে গেলে আমার যে অবস্থা হয় ইদানিং, মানে বিশ্বাস করবেন না ভাই। আগে অন্ধকার ভালো লাগতো, চুপচাপ থাকতাম, একা একা থাকতাম, এখন অন্ধকার আসলে মনে হয় এই পিছন থেকে কেউ একজন গায়ে হাত দিবে,
হয়তো
এই সামনে দিয়ে কেউ একজন, হয়তো অবচেতন মনে জিনিসগুলো ঢুকে যাচ্ছে কিন্তু। ওকে,
হাফি সাহেবকে একটা পরামর্শ দেবো আমি,
যদি কোনো প্যারানর্মাল যদি সলিউশন হয় তাহলে আমরা ওনার মেইলে রিপ্লাই দিব।
আপনি হন, কারণ আমি আপনার সম্পর্কে কিছুই বলতে পারতেছি না, শুধু নামের উপরে বেস করে। মায়ের নাম দিছে
না? কিছুই দেয়নি,
কিছু দেন নাই। আপনি মায়ের নাম দেন নাই, আপনার ছবি দেন নাই,
ও নাম্বারটা দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে,
তো আমরা ফোন করে অত কথা বলতে পারবো,
সেটাই বরং ভালো হবে। ওকে, আর এই ফাঁকে বলে নিই প্রিয় শ্রোতা, রেজা ভাই যে বইটা বাচ্চাদের জন্য এনেছে এটা মূলত মানে এই ভদ্রলোকটা সম্পর্কে যত যাচ্ছে দিন ততই আমি ওনার ফ্যান হয়ে যাচ্ছি ব্যক্তিগত পর্যায়ে থেকে। ওনার পরিবারের স্ত্রী এবং মা, ভাই, ভাই বউ এবং নিজের একটা মেয়ে আর হচ্ছে ভাইয়ের একটা ছেলে, এই মিলিয়ে সিমসাম একটা ছোট্ট পরিবার। ওনার বাবা ম্যাক্সিমাম টাইম সুনামগঞ্জেই থাকেন। তো বইটা আসলে মাহবিন, ওনার মেয়ের নাম, ওনার জন্যই করা, এবং দেখবেন যে বইটা খুললে ওনার মাহবিনের একটা ছবি দেওয়া আছে, পাশাপাশি এই বইটা উনি ওনার ভাইয়ের ছেলেকেও ডেডিকেট করেছে। এই বইটার কার্তিক আমার, এটা আমাকে একটু বলেন তো।
আমাদের এই বইটা যখন বেরোছে এক সপ্তাহের মধ্যে সব বই শেষ হয়ে গেছে, সব ফুটবল বই শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে যে আমরা তো বইটা বাইরে থেকে নিয়ে আসি, আর বাংলাদেশে একটু জস্ট ওটা কাভারিং করা হয় বাইরের বই, তো যে লোক কাভারিং করে সে বলছে আমাদের ইমার্জেন্সি আর বই অর্ডার করতে হবে, হিউজ অর্ডার আটকে আছে। কারণ প্রতিটা বাপ মা চায় তার বাচ্চা লেটেস্ট ভাবে একটু দ্রুত লেখাপড়া শিখে যাক।
খুব ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে যে জাস্ট একটা ফোন থাকলেই হবে, আপনি বইটার সঙ্গে যখন ফোনটা ধরবেন বইয়ে যে ছবিগুলো আছে সেগুলো ফোনের মধ্যে উঠে লাফালাফি করবে, এবং বাচ্চারা এটা দেখলে অটোমেটিক্যালি সে বইয়ের সঙ্গে লেগে থাকবে। এবং এত সুন্দরভাবে জিনিসটা শেখানো হয়েছে ওখানে, ভেরি ইন্টারেস্টিং।
আমার বাচ্চা ভাত খেত না, পড়তো তো না, পড়ার নাম শুনে সে দৌড় দিত, তিন বছর বয়স, সে পড়ার নাম শুনে দৌড়, আর ভাত সে খাবেই না, যতই তার খাওয়া খাবে না, যখনই তাকে বলি তোমাকে আমি বইটা দেবো আর মোবাইলটা দিব, তখন সে তার খাওয়া দাওয়া শুরু হয়।
মূল্য তো খুব বোধহয় কম রাখবে,
200 টাকা মাত্র, 199 টাকা, 199।
আচ্ছা, কোথায় পেতে পারে যারা দোকান থেকে কিনবে না?
এই বইটা আপনারা প্রথমত পাবেন হচ্ছে rokomai.com এ পাবেন, গুগলে সার্চ করলে rokomai.com, অথবা ফোন দিলে পাবেন 16297। আমি নাম্বারটা আবার বলে দিচ্ছি আপনাদেরকে, 16297, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নাম্বারে ফোন দিয়ে rokomai থেকে পাবেন।
রাইট, ফোন দেওয়ার পরে বলবেন যে রাব্বি রেজার লাইভ বুক।
এছাড়াও আপনারা পাবেন হচ্ছে ফার্ম গেট ওভার ব্রিজের কাছে, সিনেমা হলটা ঠিক উল্টা পাশে একটা প্রতিষ্ঠান রয়েছে সোকা নাম,
স্কুল অফ ক্রিয়েটিভ আর্টস, এই সোকাতে আপনারা জানেন এটা আমার এবং বেশ কয়েকজন ভাই ব্রাদার মিলে প্রতিষ্ঠানটা করা, এখানে রেজা ভাইও আছেন। সোকাটা হচ্ছে ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, ফার্ম গেটের একদম পাশেই ম্যাপস বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর, ওখানে গেলেও আপনারা বইটা পাবেন।
যারা ম্যাপস বিল্ডিং চিনবে না তারা ওই ফার্ম গেট সিনেমা হলটা উল্টা পাশে
একদম
সহজ লোকেশন। তারপর নীলক্ষেতে আপনারা পাবেন বুলবুল বুক হাউস, চিটাগাঙে পাবেন, চট্টগ্রাম যারা এই মুহূর্তে আমাকে শুনতেছেন পছন্দ, বাতি ঘরে আপনার পাবেন, লাইব্রেরিটার নাম হচ্ছে বাতি ঘর,
খুবই পপুলার।
আর যারা সরাসরি আমার কাছ থেকে বইটা নিতে চান সেক্ষেত্রে আমি একটা অ্যাড্রেস দিচ্ছি ফেসবুকের, সেটা হচ্ছে facebook.com/testlock, TASSLOCK, TASSLOCK, টেস্টলক ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, গেলেই পাবেন। অথবা একটা ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি, একটু দয়া করে নোট করে নেন, ফোন নাম্বারটা হচ্ছে 01887996। আমি আবার বলছি 01887997916। এইসব জায়গায় বই পাবেন, সারা দেশেও বই এখন বর্তমানে পাওয়া যাচ্ছে।
এক্স্যাক্টলি, অবশ্যই বলবো যে একটা সহজ নাম্বার মনে রাখবেন, 16297, rokomai.com এর 16297,
একই দাম তো নিচ্ছে, 199 টাকা নিচ্ছে।
রাইট, ওখানে ফোন করে বললেই হবে এবং বই আপনার বাড়িতে পৌঁছে যাবে ওখানে।
আর কেউ যদি বই বেশি দাম চায় আমাদেরকে
জানাবে,
সাথে জানাবে।
ফাইন, এরপর যে আমরা একটা বিরতি নেই, শেষ ভাগে একটু পরে ফিরে আসছি, 5 মিনিটের ব্রেক।
ডর মানে ভয়,
Haunted by Brown Mr. Mango Candy.
মিনিট পর প্রিয় শ্রোতা আরো একবার স্বাগত জানাচ্ছি ডরের স্পেশাল সেগমেন্টে। কিবরিয়া এবং রেজা ভাই আপনাদের সঙ্গে রয়েছে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। বেশ কিছু মেইল চলে এসছে, কিন্তু মেইলগুলো আসলে ওপেন করে আবার ক্লোজ করে দিচ্ছি, এই কারণে যে এই ধরনের সমস্যা নিয়ে তো আমরা কথা বলি না। কারো জমির সমস্যা, কারো বিয়ে শাদীর সমস্যা, কারো পেট ব্যথা, কারো অসুখ ভালো হচ্ছে না, এগুলো নিয়ে তো আমরা ভাই কাজ করি না। আমাদের বেসিক্যালি বিষয়টা হচ্ছে প্যারানর্মাল কোনো সমস্যা হচ্ছে কিনা, এবং এই প্যারানর্মালটা একটা স্টোরির মতো করে আপনি আমাদেরকে লিখেন, সেটা আমরা পড়ে সে বিষয়টা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন ধরেন কি আমাদেরকে একজন টেক্সট পাঠিয়েছেন ইয়াসিন খান, আশা করি ভালো আছেন। আমি ডরের খুব পুরনো ফ্যান, ডর যখন ট্যারোট সেগমেন্ট যুক্ত হয়েছে তখন থেকে দর্শনার প্রতি আরো আকর্ষণ বেড়ে গেছে। ডরের ট্যারোটের রেজা ভাইকে বলেছেন যে তাবিজ পড়া নাকি হারাম, কিন্তু আমি একটি কোন একটা জায়গায় ওজিফায় কিতাবে তাবিজ পড়া জায়েজ আমি পেয়েছি, এ ব্যাপারে রেজা ভাই কি বলবেন? আমি ছবি সহ পাঠাচ্ছি, রেজা ভাইয়ের মূল্যবান বক্তব্য জানতে চাই। এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে তর্ক বিতর্কে যেতে চাই না, রেজা ভাইয়ের মতামত আমরা এখানে উপস্থাপন করেছি। আমি রেজা ভাইকে বিষয় নিয়ে আমি আসলে বলার জন্য অনুরোধও করব না। তবে এটা ঠিক যে শুধু রেজা ভাইয়ের কথা না, অনেক ইসলামিক স্কলার যারা আছেন, আপনারা যদি ইউটিউবে খোঁজ করেন দেখবেন অসংখ্য ইসলামিক স্কলার আছেন যারা মনে করেন তাবিজ পড়া হারাম, এবং কেউ কেউ বলেছেন তাবিজ পড়া শেখ এবং তাবিজ পড়া উচিত না। তবে দুই একটা ক্ষেত্রে পড়া যায় এবং সেটার জন্য বিশেষ কোন রকমের তাবিজ আছে কিনা জানি না, এই বিষয়টা নিয়ে আসলে তর্ক বিতর্কের জায়গা নাই। তবে রেজা ভাই যেটা বলেন তাবিজ পড়া হারাম সেটা তার ব্যক্তিগত অভিমত, সেই
আমি জানি
কিন্তু আমি বিতর্কে যেতে যাচ্ছি না। আপনি যেটা বলেছেন রেজা ভাই যেটা বলবে সেটা রেজা ভাইয়ের দলিল
দিয়ে দেখ, রাইট,
সেও একটা দলিল দিয়ে দিক, এবং আপনি যেটা দেখেছেন এবং রেজা ভাইয়ের যে বিষয়টা আছে এটা নিয়ে আপনি সিদ্ধান্ত নিন। হ্যাঁ, রেজা ভাই যেটা বলছে সেটাই যে 100% আপনাকে বিলিভ করতে হবে ব্যাপারটা এরকম না, বা আপনি যে দলিলটা দিয়েছেন সেটা আপনি বিলিভ করবেন কিনা সেটাও আপনার ব্যক্তিগত বিষয়। দুটো বিষয় নিয়ে আপনি চিন্তা করে আপনার মতো করে সিদ্ধান্ত নিন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে কিবরিয়া ভাই, আমি সোহাগ হাসান ময়মনসিংহ থেকে, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি কিছু বলতে চাই কিন্তু বলার মতো সাহস পাচ্ছি না, কারণ হাজার হাজার ইমেইল আপনাদের কাছে যায়, এত ইমেইলের ভিতর আমারটা অতি তুচ্ছ। যাই হোক, আসল কথায় আসি, অনেকদিন ধরে আমার মাথায় একটা প্রশ্ন ঘোরপাক খাচ্ছে। রেজা ভাই বলেন যে ভূত বলে আসলে কিছু নেই, যেটা আছে তা হল জিন, তাহলে শয়তান কি? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইবলিস শয়তান আল্লাহর 600,000 বছর ইবাদত করেছিল, আর যখন তাকে শয়তান বলে আরশ থেকে বের করে নিক্ষেপ করা হয়েছিল তখন সে বলেছিল আমি আপনার যত বছর ইবাদত করেছি তার পরিবর্তে আমার কিছু চাওয়া পূরণ করতে হবে, তার কথা মতো আল্লাহ তার চাওয়া পূরণ করেন। আমার প্রশ্ন হচ্ছে শয়তান জিনের মতো সব জায়গায় যাইতে পারে? শয়তান জিনের মতো সব জায়গায় যাইতে মানে কি? শয়তান তো জিনই,
শয়তান জিনই, জিনের জাত। যেমন ধরেন মনে করেন বুশ, প্রেসিডেন্ট বুশ, সে কি মানুষ না শয়তান? হে মানুষ, প্রথম সৎ হে মানুষ, তারপরে সে খারাপ লোক হইতে পারে না ভালো লোক হতে পারে। এখন সে শয়তান ভালো সে যাই হোক না কেন, প্রথমত সে মানুষ, তারপরে তারপরে সে প্রেসিডেন্ট ছিল, সাবেক প্রেসিডেন্ট, তারপরে সে ভালো বা খারাপ আসবে। তো এরকম শয়তানটা হচ্ছে জিনের একটা, জিনের একটা দল, জিন এরা শয়তান, খারাপ জিন, ভালো জিন তো আছে। এরকম জিনের মধ্যে তো দিন কথা বলতে হিজরা জিন একটা কিছু কথা বলবে।
একটা বিষয় কিন্তু এখানে স্পষ্ট হয়ে বোঝাই যাচ্ছে যে জিন হচ্ছে একটা জাতি বা একটা প্রজাতি, আর শয়তান বলা হয়েছে মানে ধর্মীয় মতানুসারে যে জিনই হচ্ছে হলো আল্লাহর, আল্লাহর যে হুকুম ছিল সেই হুকুম যিনি অমান্য করেছেন, এবং অত্যন্ত প্রিয় জিন ছিল সে, যাকে ফেরেস্তার সমপরিমাণ মর্যাদা দেওয়া হয়েছিল। ওকে, আমার প্রশ্ন হচ্ছে যে শয়তান জিনের মতো সব জায়গায় যাইতে পারে, মানুষের অনেক ক্ষতি করে, ওরা কি মানুষের শরীরের কোনো ক্ষতি করতে পারে, শারীরিক কোনো ক্ষতি করতে পারে? অবশ্যই পারে।
সত্যি ছেলে জিন আছে
জি। আসলে শয়তান এবং জিনের পার্থক্য কি? আমি তো ভাবতাম শয়তান কে, যে আমি তো ভাবতাম শয়তান কি ভূত বলা হয় না, শয়তান কি
বলে কিছু নাই, ভূত আছে, ভূত আছে সিনেমাতে, বাস্তবে বলতে নাই।
এক্স্যাক্টলি, আমরা ওটাই বলার চেষ্টা করেছি, ভূত আমাদের সাহিত্যে আছে, ভূত আমাদের সিনেমাতে আছে, কিন্তু ভূত আসলে বাস্তবে কোনো কিছু নেই। ভাই একটা গরিব ছেলেকে আপনার সাহায্য করতে হবে, ছেলেটার নাম রফিক, বাবা মাটি কেটে অন্যের বাড়িতে কাজ করে সংসার চালায়, আর ছেলে তিতুমির কলেজে পড়ে। রফিকের অনেক প্রবলেম, দাদির কাছে অনেক কিছু শুনেছি, ওদের নাকি বংশগত হবে কিছু জিনের আশ্রয় আছে। যদি এই গরিবের উপকার করার মতো সময় হয় তাহলে দয়া করে এই নাম্বারে ফোন কল করুন, আমি বিস্তারিত বলব। অনেক ধন্যবাদ আপনাকে ফোন দেওয়ার জন্য, এরকম অসংখ্য অসংখ্য ফোন আমরা পাই এবং মাঝে মাঝে রেজা ভাইকে আসলে আমরা যেই ভূমিকায় দেখি সেটা আসলে আমার জায়গা থেকে খুব প্রশ্নবিদ্ধ, কিন্তু উনি অনেক বেশি ভালো মানুষ, সে যে আসলে অনেকের বাসায় চলে যান মাঝে মাঝে, যেটা আমি একেবারে
ব্যক্তিগত দুইটার সময় একটা বাসায় গেছে উত্তরাতে, দুইটার সময় উত্তরা না, এটা আসলে হাজি ক্যাম্প না, হাজি ক্যাম্প, হাজি ক্যাম্পের পাশে দুইটার সময়
কেন গেছেন?
এই জাস্ট এরকমই সমস্যা, দুইটার সময় রাতে।
আপনাকে যে ভাবি এখনো সহ্য করে, এই জন্য তাকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত, বিশেষ অ্যাওয়ার্ড।
কিন্তু কোন ফ্রি কোন পয়সা পাতে নেই,
আমি জানি আপনি এটা করেন নাই, কিন্তু এটা আমারও মনে হয় যে আসলে এটা যদি করেন তাহলে আপনার সবারই করা উচিত। এখন ধরেন লাখ লাখ শ্রোতা তাদের সমস্যা, তাদের প্রত্যেকের বাসায়
মধ্যে সমস্যাকে দেখি কারটা বেশি সিরিয়াস কারটা, মানে
ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে আমি একেবারেই অপছন্দ করি, কারণ কেউ খুশি হবে কেউ বেজার হবে এটা উচিত না। আর যত উপকারের জন্য হোক না কেন, ধরেন আপনি কোন একজনের বাসায় যাচ্ছেন, সেখানে যদি আপনি কোন একটা ট্র্যাপে পড়েন,
রিস্ক হয়
রিস্ক না,
লোকটা আমি চিনি পরিচিত,
হ্যাঁ কোন ট্র্যাপে পড়লেন, কোন ধরনের কোন ঝামেলা হলো, তখন ওটা তো মানে আমাদের ডরের লিসনার যারা তারা বঞ্চিত হবে। প্রিয় শ্রোতা, আমরা আজকের মতো শেষ করতে চাই ডরের স্পেশাল সেগমেন্ট।
আমার একটা ইমেল ছিল কেউ ভাই,
জি বলেন।
আমার একটা ইমেল ছিল,
পড়েন প্লিজ।
আমার একটা ইমেল ছিল বহুদিন আগে, আসলে লেখা হয়েছে, আমার আসলে পড়া হয় না সেভাবে, আমি যে লিখছেন ইমেলটা তার মতো করে পড়ছি। আসসালামু আলাইকুম রেজা ভাইয়া, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমার বোনের প্রায় পেটে প্রচন্ড ব্যথা হয়, প্রায় একটানা দেড় বছর ডাক্তার চিকিৎসা নেওয়ার পর ফলাফল শূন্য। যখন প্রচন্ড পেটে ব্যথা হয় তখন সে তখন নিজের কাছে খুব কষ্ট লাগে, ভাই হয়ে কোনো উপকার করতে পারছি না, মনে হয় কেঁদে কিছুটা হালকা হয়। আর একটা সমস্যা হলো, বিয়ে নিয়ে আমরা যে সকল জায়গায় বিয়ে দিতে রাজি হই, যেসব জায়গায় রাজি হই না সেসব জায়গা হতে প্রেশার আসে, আর যেসব জায়গায় রাজি হই যখন প্রেশার আসে তখন তারা শত্রুতে রূপান্তর হয়ে যায়, কারণ আমরা বিয়ে দিতে চাচ্ছি না। আপন খালাতো ভাই, সৎ বোনের জামাই, চাচা সহ অনেকে আমাদেরকে পছন্দসই কোনো পাত্র আসে, উদ্দেশ্য কারণে সেটা অগ্রসর হয় না, মানে ভালো ভালো পাত্র যখন আসে আবার অগ্রসর হয় না। এমত অবস্থায় আমাদের পরিচিতের খজুরকে আমাদের বাসায় আনা হয়, সে প্রথমে আমার হাত সবুজ সুতা দিয়ে মাপে, পরে সেটা দিয়ে ধোয়া পড়ার পর আবার মাপে, সেটা খাটো হয়ে যায়। আমার সমস্যা পরে বলতেছি, আগে ছোট বোনের সমস্যাটা বলি। এই যে কিভাবে মেলটা পড়ার উদ্দেশ্য হচ্ছে সুতার ব্যাপারটা আমি পরে বলবো মেল পড়ার পরে।
ওকে,
তো আর ছোট বোনের সমস্যা বলি, অন্য কোনোভাবে টেস্ট করার উপায় আছে কিনা, তখন সে হজুর বলে নারিকেল গাছের পাতার শোলা সদ্য কাটা নিয়ে এসো, তারপর ছোট ভাই আমার আনে সেটাকে হজুর ফু দেয়, ঝাল ফুক করার পরে মাপে, পুনরায় সেটা লম্বা হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন হজুর বলে সাত ঘাটের পানি ও তেল পরে দেয়, হজুর সাত ঘাটের পানি দেয় তেল পরা দেয়, কিন্তু তাবিজ ব্যবহার তাবিজও দেয়, কিন্তু তাবিজ সেটা ব্যবহার করে রাখেন, আপনি মানা করেছেন। আমার ছোট ভাই কোরআনের কারি, আমি নিয়মিত তাবলিগ জামাতের সময় সবাই প্রায় ইসলামিক নিয়মকরণ মেনে চলার চেষ্টা করি, তাই তাবিজটা ব্যবহার করি না। ছোট বোন তার পানি তৈল দিয়ে কোন প্রকার উপকার পায় না, পরে তাকে ফোন দিলে সে বলে, হজুর বলে তুলার আসির একজন লোক লাগবে, বাড়ির সীমানা চেক করতে হবে, কিন্তু আমার ছোট ভাই পানি পরে দিলে ব্যথার উপশম হয়, মানে ওর ছোট ভাই যে আছে তার পানিতে কাজ হয়, হজুরের পানিতে কাজ হচ্ছে না তাদের, তো এখন উপশম হয় কিন্তু দরকার হচ্ছে চিরস্থায়ী সমাধান। আর ছোট বোন মাঝে মাঝে ফজর আজানের আগে মাগরিব আজানের সময় ঘরে নূপুর পায়ে হাঁটার শব্দ পায়, ফজর আজানের আগে মাগরিব আজানের সময় ঘরে নূপুরের হাঁটার শব্দ পায়। এবার আমারটা বলি, আমি মসজিদের প্রথম সচিব ছিলাম, এইচএসসি সময় থেকে বিয়ে পাশের আগে 2010 সালে আমার সাথে মসজিদের ইমাম সাহেবের বাকবিতণ্ডতা হয়, বারো চান্দের খুতবা ও অন্যান্য মসজিদের আমলের বিষয় নিয়ে পরে চেয়ারম্যান হাফিজ সাহেব তিনি সমাধান দেন, আমার পক্ষে রায় আসে, এরপর থেকে শুরু হয় আমার উপর ক্ষুব্ধতা, ওনার ক্ষুব্ধ থাকে, ইমাম সাহেব নানাজনের কাছে পরনিন্দা করতে থাকে, আমি বিদেশ যাওয়ার চেষ্টা করি, আমার ভিসা হয় না, আবার ইমামের সাথে অন্য কোনো কারণে তার পিছনে নামাজ পড়ি না, আমি হকের পথে থাকা সত্ত্বেও আমার সচিবের পদ হারাই, আমি স্থলাভিষিক্ত হই, আমার চাচাতো ভাই এবং তার মারফতে গ্রামের এক খালাতো ভাইয়ের কাছে বলি আমি নাকি বিদেশ যেতে পারব না, তিনি তাবিজ কবজ ঝাড়ফুঁক তদবির করে ভালো করতে পারবেন, সবচেয়ে বাজে অভ্যাস ছিল অভিশাপ প্যাচার প্যাঁচ লাগানো, ওই ইমাম সাহেবটাই আর বলতেছে যে আমি তোমার পারব ঠিক করতে যদি তুমি চাও আমার কাছে আসো। হ্যাঁ, পাশাপাশি দুই মসজিদ, তিনি যে এলাকায় বর্তমানে আছেন সেই এলাকায় পাশাপাশি দুই মসজিদ বানানো হয়েছে, আর বাড়ির সকলে মেজাজ খুবই খিটখিটে থাকে, একজনের কথা অন্যজনের কাছে ভালো লাগে না, সহ্য করতে পারে না, আবার দেখা যায় পানির মতো সব পরিষ্কার, আবার ঝামেলা শুরু হয়ে যায়। এখন ভাইয়া আপনার কাছে জানতে চাই, আসলে কি আমার উপর কোনো ব্ল্যাক ম্যাজিক কুফরি আক্রান্ত কিনা, এর সমাধান দিলে চিরকৃতজ্ঞ থাকবো। লেখাগুলো আমার অগোছালো, দয়া করে ক্ষমার নজরে দেখবেন, আল্লাহ আপনাকে সুস্থ সবল করুক, আমিন। ওনার নাম প্রকাশে অনিচ্ছুক, ওনার সব ঠিকানা, নাম ঠিকানা সবকিছুতে অনিচ্ছুক। হ্যাঁ, এখন একজন মসজিদের সচিব, সাথে ইমাম সাহেবের ঝগড়া হয়েছে। আর আমি আসলে এখানে কিছু বলতে গেলে বিপদ কি রে ভাই, প্রথমত আপনার ছবি লাগবে, আর মায়ের নাম তো আপনি দিচ্ছেন, সবই দিচ্ছেন, আমি একটু স্টাডি করবো আপনাকে নিয়ে, আজকে রাতে বাসায় গিয়ে একটু পড়বো আপনার ব্যাপারগুলা, একটু বসবো আপনাকে নিয়ে, বসতে হয় আসলে ব্যাপারগুলো নিয়ে বসতে হয়, যেহেতু আপনার কাছে নাই, বসার পর আমি দেখ আমি আন্তাজি কিছুই বলবো না জিনভূতের ঘটনা, আমি বসার পর তারপরে একটা সিদ্ধান্তে পৌঁছাবো যে আপনার সাথে কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে কিনা, কে করছে, কেন করছে, তার উদ্দেশ্য কি, এটা কি রাগের মাথায় করছে কিনা। আর একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর যে কোনো ব্ল্যাক ম্যাজিক, যে কোনো কালো জাদু, সেটার এফেক্ট থাকবে মাত্র ছয় মাস, যত শক্তিশালী জাদু হোক, যত শক্তিশালী জাদু হোক, হয়তো এমন জাদু হতে পারে শক্তিশালী ছয় মাসের মধ্যে আপনি মারা যেতে পারেন শুকায় শুকায় অসুস্থ হয়ে, কিন্তু ওটার এফেক্ট থাকবে ছয় মাস, ছয় মাস পর যদি সে আবার জাদু করে আবার এফেক্ট পড়বে, বাট এটার লাইফ টাইম ছয় মাস, এমন না যে জাদু করছে সারা জীবন সে ভুগতেছে তা না, কিন্তু এই হচ্ছে আমার কথা কি রে ভাই।
এবং আপনি বোধহয় সুতা
সুতার ব্যাপারটা রাইট রাইট ভালো কথা মনে করেছেন, অনেক আমাদের দেশে অনেক কবিরা যারা আছে যারা ভণ্ডামি করে আসলে, তারা দেখবেন সুতা নাভি থেকে যে মাংস বের করে নাভি খুলে সুতা ছোট বড় করে বিভিন্ন জিনিস ছোট বড় করে, এটা একটা ম্যাজিক ট্রিক, আপনারা ইউটিউবে পাবেন হাউ টু মেক এ রোপ শর্ট এন্ড লং, ইউটিউবে আমি আবার বলতেছি হাউ টু মেক রোপ শর্ট এন্ড লং, আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন এবং ফেক ভিডিও মানে ভিডিও পাবেন সুতা কিভাবে ছোট বড় করতে হয়, যখন উনি সুতারা কাটে বা সুতারা যখন মাপে তখন উনি কৌশল করে উনি ওই ইন্ডেক্স ফিঙ্গারের মধ্যে একটু লুকায় রাখে অংশটা, আসলে আপনাকে এভাবে রেডিওতে আপনারা বুঝবেন না কি কোনোভাবে,
আপনি বলছেন এটা
পুরোপুরি ম্যাজিক ট্রিক, এটা হাতের কৌশল, এই একটা ব্যাপার, এটাকে আর নাভি খোলার যে ব্যাপারটা, নাভি খোলার ব্যাপারটা ওনাদের বুড়ি আঙ্গুলে একটা জিনিস থাকে এক্সট্রা টাঙ্গুলের খোপ থাকে, সেই খোপের মধ্যে বিভিন্ন মাংস টাংশ সুতা টুতা থাকে, যখনই নাভির মধ্যে যেটা ঘুরানো হয় ওই আঙ্গুল থেকে খুলে ফেলে, খুলে হাত ময়দার সাথে মিশিয়ে দেয় তখনই নাভি খোলা এটাকে বলে আর কি, এই পুরোটাই ম্যাজিক ট্রিক আর কিছুই না।
জি তো আমরা আজকের মতো শেষ করি প্রিয় শ্রোতা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, ১৫০তম পর্ব থেকে আমরা আর কয়েকটা পর্ব দুটে আছি মাত্র, আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। দৌড়ের স্পেশাল সেগমেন্ট শেষ হচ্ছে দৌড়, স্পেশাল থ্যাঙ্কস টু প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেছে, আজকের মতো শুভরাত্রি।
দৌড় মানে ভয়।
এক্সক্লুসিভলি অন ফিউশনবিডি.কম।